exclusively on FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. রবিবার রাত 11টা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিবতে আপনাদের সাথে আছি আমি, কে সেটা জানার আসলে তেমন প্রয়োজন নেই, প্রয়োজন হচ্ছে আমার সাথে কে আছে সেটা জানা। যাই হোক, যাহা বলিব সত্য বলিবতে আমরা অনেক রকম অনেক অপরাধ তুলে ধরি, আর সেই অপরাধগুলো তুলে ধরার মাধ্যমে আমরা আসলে এটাই চাই যে আপনি অপরাধের পরিণতিটা বোঝেন এবং এটা বোঝেন যে শেষ পর্যন্ত আসলে অপরাধ দিয়ে কোনো কিছুই পাওয়া যায় না। অপরাধ করে আপনি যে জিনিসটাই পাবেন না কেন, সেটা আসলে খুব বেশি সাময়িক একটা পাওয়া, যেটা আপনার আত্মার জন্য ক্ষতিকর। আপনার আত্মাটাকে সেটা নষ্ট করে দেবে এবং সেটা একের পর এক আপনাকে মিথ্যার জালের মধ্যে জড়াতে থাকবে, জড়াতে থাকবে, জড়াতে থাকবে। কোনটা থেকে কোনটাতে আপনি চলে গেছেন আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন আজকে যে স্টোরিটা আমরা শুনবো, সেই স্টোরিতে হয়তো অনেক অনেক ভায়োলেন্স নেই, সেই স্টোরিতে হয়তো অনেক 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 বড় সাইজের কোনো ধোকাবাজি নেই, এই স্টোরিতে হয়তো কোনো খুন নেই, এই স্টোরিতে হয়তো কোনো ধর্ষণ নেই, কিন্তু এই স্টোরিটা আপনাদেরকে এটা বলবে যে একটা মানুষ খুব সাধারণ জীবন যাপন থেকে তার চাহিদা মেটাতে গিয়ে একটা সম্পর্ক থেকে শুরু করে কিভাবে অপরাধের পথে লিপ্ত হতে পারে। অপরাধ আমরা অনেক কারণেই করি, আমরা যারা অপরাধ করি যাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যেই ছোট হোক বড় হোক কোনো না কোনো অপরাধ থাকেই, এবং তাই দেখা যায় যে আমরা সবাই তার বিরুদ্ধে একটা কারণ বানিয়ে নিই। কেউ বলে আমি অভাবের কারণে অপরাধ করেছি, কেউ বলে আমি পরিবেশের কারণে অপরাধ করেছি, কেউ বলে আমি সমাজের দোষে অপরাধ করেছি, কেউ বলে আমি আমার সম্পর্কগুলোর দোষে অপরাধ করেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই শেষ পর্যন্ত যেটা বেশিরভাগ মানুষ বলতে রাজি হয় সেটা হচ্ছে যে আসলে অপরাধগুলো করার পিছনে আমার দোষ ছিল। আমাদের চাহিদা আসলে অনেক বড় একটা ব্যাপার, আমাদের চাহিদা যত বাড়বে আমাদের অপরাধ করার প্রবণতাও কিন্তু ততটুকুই বাড়ে। আমি যদি যতটুকু আছে ততটুকুতে হ্যাপি হতে পারি, হ্যাপি হওয়ার ক্ষমতা যদি আমার থাকে, তাহলে বোধহয় এই ধরনের ব্যাপারটা আসতো না, আমরা হ্যাপি ফিল করতাম যতটুকু আছে ততটুকুর মধ্যেই। যাই হোক, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে আজকে আমাদের সাথে একজন আছে, এবং কে আছে না আছে সেই ব্যাপারে আমাদেরকে একটা ব্রিফ ধারণা দেবে মঞ্জুর। প্লিজ মঞ্জুর, আমাদেরকে একটু জানান আজকে আমাদের সাথে কে আছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ রেহান। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি আব্দুর রশিদ। 32 বছর বয়সী রশিদের জন্ম রংপুর জেলায়। ছোটবেলা থেকেই বেশ চঞ্চল স্বভাবের ছিলেন রশিদ। মা এবং স্ত্রীর হাতের রান্না যে কোনো খাবারই তার প্রিয়। রশিদের প্রিয় খেলা ফুটবল, তবে প্রিয় খেলোয়াড় ক্রিকেটার সাকিব আল হাসান। সবসময় হাস্যোজ্জ্বল এই মানুষটি আমাদের কি জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি রেহানের কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্জুর, আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনারা অলরেডি জানেন আমাদের সাথে আছে রশিদ। রশিদের ব্যাপারে কিছু কিছু কথা আমরা জেনে নিয়েছি, আর এখন আমরা সরাসরি রশিদের সাথে কথা বলবো। রশিদ কি করেছে না করেছে এটা পর্বের একদম শেষ মুহূর্ত পর্যন্ত শুনলে আপনি খুব ভালোভাবে জেনে যাবেন। তবে আপনাদেরকে এটা বলবো যে প্লিজ এই অপরাধগুলো শুনে এটা ভাববেন না যে এখানে অপরাধের প্রচারণা করা হচ্ছে। এখানে অপরাধের প্রচারণা করা হচ্ছে না, এখানে অপরাধীর প্রচারণা করা হচ্ছে না, এখানে প্রচারণা করা হচ্ছে উপলব্ধির। আপনি যদি উপলব্ধি করতে পারেন অপরাধ কি জিনিস, যদি সেটা কোনো অপরাধীকে দেখে হয় বা কোনো অপরাধ দেখে হয়, যেভাবেই হোক যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে হয়তো আপনাকে দিয়ে অপরাধ করাটা হয়ে উঠবে না, এটাই আমাদের চাওয়া। যাই হোক রশিদ ভাই, তো আপনি আজকে এখানে এসেছেন আপনার কিছু কথা স্বীকার করতে, আপনার কিছু সত্য বলতে। এই সত্য বলার ইচ্ছাটা আপনার কেন হলো?
ইচ্ছাটা হইলো ভাই, আমি অনেকদিন যাবত আমাদের এই অনুষ্ঠানটা শুনি।
আচ্ছা,
আজকে প্রায় 6-7 বছর থেকে শুনতেছি।
আচ্ছা,
শুনে অনেক ট্রাই করছে যে আমি সিরিয়াল পাইতেছিলাম না।
আচ্ছা,
অনেক কষ্টে যা হোক আপনাদের মাঝে আসতে উৎসাহিত হলাম।
এই অপেক্ষাটার মধ্যে যখন এই যে আপনি যে 4-5 বছর অপেক্ষা করেছেন এই অনুষ্ঠান আসার জন্য, এই সময়টা থেকে আপনি কোনো অপরাধ করেছেন
না? তারপরে আমি মাঝে মাঝে একটু করছি আর কি,
কিন্তু সেটা বড় আকারের অপরাধ নয়।
না, বড় আকারে করিনি, আমি ছোট আকারে অপরাধ করছি।
অবশ্য অপরাধের কোনো আকার হয় না, অপরাধ সবসময় অপরাধ। যাই হোক, আমরা এখন শুরু করছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। রশিদ ভাইয়ের একদম ছোটবেলা থেকে আসি। রশিদ ভাই আপনি কোথায় থাকেন?
আমাদের বাড়ি ছিল রংপুর।
আচ্ছা, আর আপনি এখন থাকেন?
এখন বর্তমান ঢাকা গাজীপুরে আছি, নজর এলাকায়।
আচ্ছা,
তো এই
রংপুরে আপনাদের বাড়িতে কে কে আছে?
আমার ভাই আছে, বোন আছে,
আচ্ছা,
এবং মা আছে, বাবা, বাবা নাই, বাবা মৃত।
আচ্ছা আচ্ছা, আপনার মা কি এখন জীবিত?
জি, আমার মা এখন বর্তমানে ঢাকা গাজীপুর বড় বাড়ি আছে, আমার বড় ভাইয়ের পাশে ছোট বোন আছে,
তাদের সাথে আছেন?
না, আমি আলাদাই আছি এখন।
আপনি থাকেন আলাদা?
আমি থাকি গাজীপুরে।
ওকে, তাহলে প্রথমে জিজ্ঞেস করি যে রশিদ ভাই আপনি পড়াশোনা করেছেন?
হ্যাঁ ভাই, আমি পড়াশোনা করে বলতে আমি ছোটবেলায় কিন্তু দুষ্ট হয়েছিলাম।
আচ্ছা,
দুষ্ট বলতে আমি এক স্কুলে ঠিক মতো থাকতে পারতাম না।
আচ্ছা,
দুই বছর যদি এক স্কুলে থাকতাম আর এক স্কুলে যেয়ে ভর্তি হইতাম। আমি কি করলাম, আমি মাদ্রাসা পড়তাম, স্কুলে পড়তাম, তো ভালো লাগে না। তা আমাদের এলাকায় যে এলাকাটা ছিল বাড়ি, ওই এলাকায় থাকবো না।
আচ্ছা,
ওইখানে পড়া অন্য জায়গা দিয়ে আমাদের রাস্তা দিয়ে যাইতে হয়।
তখন কোন ক্লাসে আপনি?
ক্লাস আমার বাবা চিন্তা করলো কি, তিনটা ছেলে, চারটে মেয়ে, সে মেয়েগুলো বিয়ে দিলে তো থাকবে না, ছেলেরা তো চলাফেরা করতে হবে। তো এখন করি জায়গাটা বিক্রি করে আমরা অনেক অমুক জায়গায় চলে যাই।
আচ্ছা,
তো কি করে জায়গাটা বিক্রি করে, করার পরে ভাই অমুক জায়গায় চলে আসি। ওইখানে আসলে আমাদের জমিন বন্ধক নেই, বহুত জমিন হয়।
আচ্ছা,
পানির মেশিন থাকে দুইটা, এবং বাড়িতে ধান রাখার, ভাই বলতে কি, ধান রাখার জায়গা ছিল না।
ওকে,
যে আমরা স্কুলের রুমে পর্যন্ত ধান রাখতাম।
আচ্ছা,
বড় ভাই কিন্তু ভালো, মানে মেজো ভাইটা টাকা পাস করতো, বাড়িতে কারেন্টের মিটার নিত, ওর নামে নিত। দোকান একটা দিচ্ছে বড় ভাই, বেমানি করে ওইটা বড় হয়ে নিচ্ছে।
আচ্ছা,
তো এই বাড়ি আমার বাড়ির পাশে বড় ভাই বিয়ে করবে, ওইখানে বিয়ে করাবে, বাবা মা রাজি নেই। তখন সে গালায় ফাঁস দিতে যায়, মরে যাবে, ওই মেয়েকে না বিয়ে দিলে যাও, কষ্ট মষ্ট করে বাবার মা রাজি হলো, বিয়ে দিয়ে দেয়। আমাদের সংসারে কিন্তু ভাই কোনো অভাব ছিল না।
আচ্ছা,
অনেক আত্মীয় স্বজন তখন আসে, দেখি যে এখন ধীরে 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 সব সম্পত্তি শেষ হয়ে যাচ্ছে। আজকে মেশিন একটা বিক্রি করে, কাল জমিনটা খুলে টেকা নেয়।
আপনাদের পরিবারের মধ্যে কি চাকরি করার এই ব্যাপারটা ছিল না?
না, তখন কোন চাকরি করার কথা ছিল না, তখন আমি ঢাকায় দেখতাম না, ঢাকায় চিনতাম না, আমাদের রংপুর মেন সত্তা তাও আমি চিনতাম না।
আচ্ছা,
যাই হোক,
আর আপনার বড় ভাই তখন কি করতেন, ওই যে দোকানের কথা বললেন?
হ্যাঁ, দোকান আছে, দোকানে থাকতো।
এটা কি আপনার আব্বার টাকায় কেনা হয়?
হ্যাঁ, আব্বার টাকার দোকান ছিল,
কিন্তু হয় শুধু তার নামে,
শুধু তার নামে।
আবার আপনার ওই যে আরেকটা যেন কি বললেন, আপনার মেজো ভাই একটা কিছু নিয়ে নিয়েছে তার নিজের নামে।
হ্যাঁ, কারেন্টের মিটারটা নিয়ে ও বেজার করলো, ওর নামে করে নিয়েছে। এখন আমরা কিছু বলতে গেলে, এটা তোদের না, এটা আমার নামে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
এইভাবে হইতে হইতে ভাই আমি, আমার পাশে একটা ছেলে ছিল,
হ্যাঁ,
তোর নাম খলিল।
আচ্ছা,
আমি বারবারই স্মরণ করি, প্রতিদিন আসার সময় আমি তারে ফোন করছি।
আচ্ছা,
সে এখন ঢাকা মিরপুরে আছে। তো ওই জিজ্ঞেস করলাম, ভাইয়া আমরা তো এলাকায় নতুন আসছি, আপনাদের স্কুলে কি আমাকে ভর্তি নেবে?
আচ্ছা, তখন আপনি ক্লাস ফোরে পড়েন?
ক্লাস ফোরে। তো এগুলো কেন আমি ভর্তি হতাম? কোন খেলায়? এগুলো ক্লাস সিক্সে ভর্তি হবো আমি।
আচ্ছা,
ফোর থেকে সিক্সে ভর্তি হবি? হ্যাঁ, সিক্সে ভর্তি হবো। ঠিক আছে, কালকে যাস। তো আমি বাসায় গেলাম, বাসায় গেলে মাকে বললাম, মা এই ব্যাপার, আমি কিন্তু হাই স্কুলে ভর্তি হবো।
আচ্ছা,
হাই স্কুলে ভর্তি হবি, প্রাইমারি শেষ না করতে হাই স্কুলে যায়, তাহলে আমি পারবো। তারপর আমি বাসায় বলে গেলাম, বলার পর মা বললো, ঠিক আছে যাস, তোর যেটা ভালো লাগে ওইটাই করবে। তো আমার মা কি বললো, পরের দিন আমার টাকা দিল 500।
আচ্ছা,
যা স্কুল যা, নামটা ভর্তি হয়ে যায়। তখন আমি গেলাম ওই ছেলেটা সহ, আমার বন্ধু খলিল, ও সহ গেলাম, যা স্কুলে ভর্তি হইলাম। হওয়ার পরে কিছুদিন পর আমার ভর্তির হল ছিল 33।
আচ্ছা,
আসলাম, আসলার পরে বই কিনলাম, খাতা কিনলাম, স্কুল ড্রেস ড্রেস করে গেলাম। এখন কিছুদিন যাওয়ার পর আমি কিন্তু ভাইয়ে স্কুলে পরীক্ষা যে দেবো, এই সময় আমার বড় ভাইয়ের কাছে বললো, ভাইয়া আব্বার কাছে তো টাকা নাই, আমাকে কয়টা টাকা দেন, আমি স্কুলে যাওয়া আসা করে হাঁটি যাইতেছি, আমাদের বাড়ি থেকে 3-4 কিলো হবে আর কি স্কুল।
আচ্ছা,
তো আমাকে কিছু টাকা দেন, আমি রিক্সায় যাবো, পরীক্ষা তো চলতেছে। তো ভাই বলতেছে কি, মন চাইলে স্কুলে যাও, না চাইলে নাই,
মানে সে টাকা দেবে না?
না, টাকা দেবে না। তখন আমি কি করলাম, ঠিক আছে যাবো স্কুল, যেখানে যাওয়া লাগতো 10টায় সেখানে আমি 8টায় যাই।
আচ্ছা,
আর হাঁটি যাইতে তো সময় লাগবে, যাইতে যাইতে যাইতেছি ভালোই, আমার ভর্তির হল ছিল 33 হয়ে গেল এখন 5-এ।
আচ্ছা,
ক্লাস 7-এ,
মানে আপনার রেজাল্ট ভালো হইল?
ক্লাস 7-এ 3 রোল 4 রোল আসি গেল আর কি, 4 রোল।
আচ্ছা,
4 রোল আসার পরে এখন ঈদ আসি গেল সামনে।
হ্যাঁ হ্যাঁ,
আমাদের সংসারে কেবল আস্তে 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 সব শেষ হয়ে গেছে আর কি।
আচ্ছা, কারণ কেউ তো কিছু তেমন কামাইতেছে না, সবাই খালি বিক্রি করতেছে।
এখন আমি কিন্তু ভাই থাকতাম, বাসায় থাকতাম না, দন্দন ধুলায় মানে মেশিন ঘাসছিল, মেশিন ঘাসে থাকতাম, মানুষ পানির জন্য আসলে মেশিন দিয়ে পানি দিতাম, লেখাপড়া করতাম।
আচ্ছা,
তো একদিন আমার এক বন্ধু নাম হলো জাহিদ, সে এখন বর্তমান সিলেটে আছে।
আচ্ছা,
সে বলতেছে দোস্ত কালকে তো ঈদ, চল ঘুরতে যাবো।
ওকে,
চল। তো পয়দে আমার একটা সাইকেল ছিল, আবার ওরে সাইকেল ছিল, ওর সাইকেলটা নিয়ে ঘুরতে গেলাম।
আচ্ছা,
ঈদের দিন মনে করেন মানুষের যে কোনো রাস্তা দিয়ে হাঁটলে তো কে নিষেধ নেই। তো আমরা যাইতে যাইতে যাওয়ার পরে ও একটা কি করে সিঁড়ি একটা ছবি পায়,
আচ্ছা
ফটো, এই দুটো মাথাটা পায়, মুখটা পায়। তো কিন্তু ফটোটা আমাকে নিয়ে দিল, দেখ দোস্ত ফটোটা কত সুন্দর।
ওকে,
দেখি যে ছবিটা ভালোই আছে ফটোটা, তো আমি ওইটা নিয়ে বাসায় চলে আসি।
আচ্ছা,
বেশি করে শুয়ে শুয়ে লেখাপড়া করি না, ফটোটা দেখতেছি।
ছবিটা কিসের ছবি ছিল?
একটা মেয়ের ছবি ছিল। ছবিটা ফটোটা আমি দেখতেছি, সারা রাতে পড়া পড়লাম না।
আচ্ছা,
না পড়ে কি করলাম, পরের দিন ফিরে ওই জায়গায় গেলাম।
আচ্ছা,
দেখিতে ওরা দুইটা মেয়ে বসে রয়েছে বাইরের ঘর রুমের সাথে আর কি, বসে রয়েছে থাকতে থাকতে আমি কিন্তু ওইদিকে সাইড হয়েছি ওদের দিকে। ওরা বলতেছে ভাই আপনার কি দেখেন?
আচ্ছা,
কাল যে এদিকে আসছিলাম দিন, তো দেখেন একটা আমি একটা ফটো ছেড়ে পাইছিলাম, ফটোটা কার? এখন ওইখান থেকে একটা ছোট মেয়ে বলতেছে এটা আমার।
আচ্ছা,
এত সুখ বললাম যে এত ছোট ছবি তুমি সেই ফেলাইছো, খুব ভালো লাগছে। তো আমার তো ভালো লাগেনি, আপনি কই থাকেন, কই থেকে এসেছেন? আমার অমুক জায়গায় বাড়ি, অমুক স্কুল এরিয়া, হাই স্কুলে পড়তে এসেছি। তো ছবিটা ভালো লাগছে, এখন কি করতে চান? করে কিছু করতে চাই না, আমার মনের মাঝে ধরে রাখতে চাই।
আচ্ছা,
তখন বললো কি সাহস আছে আপনার? আমি বললাম দেখি সাহস আছে না কিনা যদি খুঁজে পাই। তারপর ও বলতে যে আমার ছবি।
আচ্ছা,
তাই কুলে হ্যাঁ। তার ওর বড় বোন আমার জিজ্ঞেস করলেন, ক ভাই আপনার নামটা? আমি নাম বললাম রে যে রশিদ আমার নাম। কয় এখন আমার বাড়ি কোথায়? আমি বললাম পশ্চিম দেবো, এলাকার নাম। ক ঠিক আছে, আমি কি করি প্রতিদিন যাই ওখান থেকে রিটার্ন আসলাম। প্রতিদিন যাওয়ার পরে এখন ওর বড় বোন বলতেছে রাস্তায় দেখো কে ভাইয়া ভালোই আছেন? হ্যাঁ আছি ভাই ভালো। তো আসেন আমাদের বাসায় আসেন, কিন্তু যাতায়াত করতেছে এখন ওদের বাসায়,
ওই মেয়েটার বাসায়।
জি,
আচ্ছা,
কিন্তু প্রকাশ্যে কিছু বলি না আর কি।
আচ্ছা, তো ওই মেয়েটার মানে বাবা মা?
ওর বাবা মা জানে যে ওর ভাই নেই ফির।
আচ্ছা,
আমাদের পাশে আমার বান্ধবীর ভাই আর কি।
আচ্ছা আচ্ছা,
আমার বান্ধবীর ভাই আমার বান্ধবীর ভাই, আমাদের তো ভাই নাই, তখনই আসা যাওয়া করো। তোর বাবা কিন্তু হোস্টেলের কারিগর, ওরা দুই বোনে ভাইটাই নেই আর।
আচ্ছা,
ঠিক আছে আসুক। ওরা ওর বাবা মা আমার খুব আদর করতো, ফের
বাচ্চা হিসাবে আর কি,
খুব আদর করতো। বাবা ঠিক আছে তুমি আসিও, সমস্যা নাই। যেভাবে যাতায়াত করতেছি 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 ওরা বলতেছে ভাই আপনি আপনাদের বাসায় যাবো।
আচ্ছা,
ঠিক আছে যাইও। এইভাবে আমাকে তিন বছর ঘুরালো।
আচ্ছা,
যদি প্রাইভেট পড়ি সেই টাকা দিতে যায় না
আসলে। মানে এই ক্ষেত্রে একটু আমি আমার শ্রোতাদেরকে বলে নেই, কিছুক্ষণ পরে আমাদের একটা ব্রেক নিতে হবে, এখানে আপনাকে আমি একটু থামাই। বাট বিরতির আগে এতটুকু বলতে চাই যে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, একজন অপরাধী কিন্তু আসলে এমনি এমনি অপরাধী হয় না, অপরাধী তৈরি করা হয়। এই যে একদম ছোটবেলায় তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রথমে তার চাচার মাধ্যমে যে আমার বলে একটা ব্যাপার আছে, এই জমি আমার, এটার উপর দিয়ে অন্য কেউ হাঁটতে পারবে না, এই ধরনের একটা ব্যাপার তাকে বুঝিয়ে দেওয়া হলো। এবং সেই মানসিকতা থেকে তার বড় ভাইদের মানসিকতা কিন্তু বদলে গেল। পরবর্তীতে তারা কিন্তু নিজেদের মতন এই দোকানটা আমার, অন্য কেউ নিতে পারবে না, এই ইলেকট্রিক মিটারটা আমার, এটা অন্য কেউ নিতে পারবে না। এই অবস্থা করতে করতে কিন্তু রশিদের মাথার মধ্যেও কিন্তু এই জিনিসটা ঢুকে গেছে যে আমার কি আছে, আমার কিন্তু কিছু নাই, কারণ তাকে পড়াশোনা করার মতন যথেষ্ট ব্যাকআপ দেওয়া হচ্ছে না, তাকে যাওয়া আসা করতে হচ্ছে 8 কিলো 4 কিলো প্রতিদিন যাওয়া আসা করতে হচ্ছে, কিন্তু তার কাছে কোন রকম কোন টাকা পয়সা বা ব্যাকআপ দেওয়া হচ্ছে না। রশিদের পরিবারের অবস্থা তখন এমন ছিল না যে একেবারেই টাকা পয়সা দেওয়া যাবে না, তাই না রশিদ ভাই? একটু হলেও তো আপনাকে সাহায্য
করা যেত,
কিন্তু তারা করেনি,
তারা করলো না।
তো আমার মনে হয় আপনার সাথে আপনি নিজেকে অপরাধী বলছেন, আপনার বড় ভাইদেরকেও আনা উচিত ছিল। তো ওনারা যে কাজটা করেছেন পরবর্তীতে, ইভেন ক্লাস টেনে ওঠার পরে, যেটা আপনারা জানেন অনেকেই শুনছেন এখানে, হয়তো জেএসসি পিএসসি অনেক পরীক্ষা দিয়ে এখন এসএসসির জন্য চিন্তা করছেন, তারা নিশ্চয়ই জানেন যে এই সময়টাতে বই থাকা না থাকা কত ইম্পর্টেন্ট। যেখানে আপনার প্রতিটা মুহূর্তেই পড়াশোনার জন্য যাওয়ার কথা, সেখানে একটা ছেলেকে বই কিনে দেওয়া হচ্ছে না বলে সে পড়াশোনার লাইন থেকে চলে গেল, এবং চলে গেল বলতে কোথায় চলে গেল? এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আপনারা শুনবেন রশিদের কথা, আর চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আমাদের একটা ফোন নম্বর আছে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। দয়া করে সেখানে ফোন করে আপনার অপরাধের সারমর্ম বলতে ভুলবেন না। অপরাধ অনেক রকম হয়, হয়তো ডোমেস্টিক ক্রাইম আপনি করছেন, হয়তো আপনি আপনার ওয়াইফের উপর নির্যাতন করছেন, হয়তো আপনি আপনার মেয়ের উপর নির্যাতন করছেন, আপনার ছেলের উপর নির্যাতন করছেন, বা আপনার ছেলে অ্যাডিক্টেড ছেলে আপনার উপর নির্যাতন করছে, সেটাও কিন্তু অপরাধের মধ্যে পড়ে। সেটাও যদি আপনি জানাতে চান সেটাও জানাতে পারেন। সো প্লিজ আপনারা কল করুন। আর এই ছোট্ট বিরতির পরে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সবাইকে আরো একবার স্বাগতম, শুনছেন এবিসি রেডিও FM 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর আমাদের সাথে আজকে আছে রশিদ। রশিদের কাছ থেকে আমরা এতক্ষণ শুনছিলাম তার ছোটবেলার খুব ছোট ছোট কিছু স্মৃতি। রশিদ ভাই, এর পরের অবস্থানটা বলেন, তারপরে কি হলো? আপনি তখন ক্লাস টেনে, আপনি অলরেডি তখন পড়াশোনা ছেড়ে দিয়েছেন, আপনি তখন রংপুরে আছেন আপনার বাবা মা ভাইয়ের সাথে, এবং আপনার একটা মেয়ের সাথে রিলেশনশিপ চলছে যে কিনা 3 বছর ধরে আপনাকে ঘুরাচ্ছে কিন্তু কোন রিলেশনশিপে যাচ্ছে না। তারপরে বলেন,
তারা বলতে যে আমাদের বাসায় আসবে, আসবে। আমি বলতে যে ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই, এবার থাকতে থাকতে মানে 3 বছর চলে গেল।
আচ্ছা, এই 3 বছরে আপনার রেজাল্টের কি অবস্থা? ক্লাস 8-9 আপনার রেজাল্ট
মোটামুটি ভালো হয়েছিল,
রেজাল্ট ভালো ছিল, মানে এই রিলেশনশিপের কারণে আপনার রেজাল্ট
খারাপ হয়নি।
বাহ, তারপরে?
তারপর বলতে যাবে, কারণ ঠিক আছে যেদিন যাবে সেদিন যাইলে সমস্যা নাই। তো আমি জমিনের মেশিন ঘরে থাকতাম, ওরা একদিন কি করলো, 3টার দিকে
জমিনের মেশিন ঘরে থাকতেন কেন আপনি বাসায় না থেকে?
মেশিন থাকতাম, আমার বড় ভাইরা বিরাট এক মেশিন চালাইতো, মেশিন জমিন চাষ করতো আর কি, আর এক ভাই ছিল দোকানে ছিল, আর আমি মেশিন ঘরে থাকতাম, ওইখানে লেখাপড়া করতাম, বাড়িতে তো যা ছিল ওখানে থাকতাম, তো চুরিদারি হইতো আমাদের গেটের সামনে গেল, আমাদের চারিপাশে পাশে গিয়ে আসলো, বাউন্ডারি ছিল, ওইখানে যা বলতেছে রশিদ আঙ্কেল আছে, কন্যা কই, কেন কয় দরকার আছে? ওই মেয়ে 3টা ওইখানে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে।
আচ্ছা,
তারপর বলতেছে কই কয় মেশিন ধরে, ওইখান থেকে ধরে গেল হাফ কিলো হবে।
আচ্ছা,
যা বলতেছে আঙ্কেল আঙ্কেল আপনার ভাই 3টা মেয়ে আছে।
আচ্ছা,
কে রে? আমার ভাই 3টা মেয়ে আসছে, কই থেকে আসছে? আমি গিয়ে গেলাম গোসল করলাম।
আচ্ছা,
গোসল করে মেশিনটা পার আর ফুল পারে দিলাম, দেওয়ার পর কালো দুমাস আসছে, তারপর পানি নিতেছে জমিনে, ওকে বললাম কি মেশিন খারাপ হয়েছে, না কাল গিয়ে আসেন, মেশিন বন্ধ করে দিয়েছি।
আচ্ছা,
দিয়ে বাসায় আসলাম, আসে দেখে যে ওরা 3জন আমাকে সালাম দিল, সালাম দেওয়ার পর বললাম কি কি ব্যাপার, গরিবের বাড়িতে হাতির পা, হাতির পা লজ্জা দিতেছেন নাকি? না না ভাই, লজ্জা নাই, আমরা আসতে চাই আসিনি, এই কারণে আপনি বললেন। দেখ, বাড়ির ভিতরে নিয়ে গেলাম, এখন আমার মা আমার মেজো ভাই আমার উপর ফায়ার খুব, কে রে মেয়ে কেন? এখন আমার বাবু মা বলতেছে মেয়ে গুলো কে, কলে ক্লাস ফ্রেন্ড।
আচ্ছা,
এখন মা বলতেছে ওরা তুই হলি ছেলে মানুষ, তুই থাকবে ছেলে বন্ধু।
আচ্ছা,
মেয়ে কেন, মেয়ে কোনদিন ক্লাস ফ্রেন্ড হয়?
আপনিও যে মানুষ, ওই মেয়েগুলো যে মানুষ, এটা তাদের মাথায় আসে
না।
আচ্ছা,
আমি বললাম কেন, ওরা কি বন্ধু হইতে পারে না? আপনারা যে আসলেন, আপনাদেরকে আমার মা আমার সঙ্গে আর কথা বলতে আসে না। আমি ইতিমধ্যে আবার কিছু কিছু স্যার 1, 2, 4 এদের কিছু কিছু ছেলে পড়াইতাম আবার।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
পড়াইতাম একটা হাঁস কিনি, যে টাকাটা পাই ওটা দিয়ে একটা হাঁস কিনি, একটা মুরগি কিনে একটা হাঁস করে।
আচ্ছা আচ্ছা,
শখ। তা হোক, 4-5টা হাট ছিল, এখন আমার বড় ভাবি ছিল, আমার বড় ভাবি মেয়েটাকে পছন্দ করছিল খুবই। আমার বড় ভাবির ঘরে টিভি ছিল, তো ওরা বলতেছে ভাই আপনাদের এলাকাটা তো খুব সুন্দর লাগছে, চলেন ঘুরে বেড়াই।
আচ্ছা,
নিয়ে গেলাম, তো ভাবিকে বললাম ভাবি হাঁস আছে একটা হাট জবা করে দিন।
আচ্ছা,
আমরা নিয়ে গেলাম এলাকা ঘুরাইতে 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 দেখি শুনে আসলাম, এখন বললো যে ভাই আপনাদের এলাকাটা তো খুব সুন্দর লাগছে, এলাকাটা সুন্দর লাগছে আর কিছু সুন্দর লাগলো না। ওর মানে যার সাথে আমার রিলেশন, তার বড় বোনকে বলতেছি, এখন ওর বড় বোন বলতেছে অবশ্যই লাগবে, লাগবে না কেন,
বাইরে রাখলাম দুই তিন কপি, এগুলো রাখার পরে এখন বড় ভাবি তো বলছে ওর কাছে ছবি আছে, ওরা যখন আসছে কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু ভাই ওই ছবিগুলো কি করছি নিয়ে সব আমার তো শুক ছিল
লুকায় রাখছে,
লুকিয়ে রাখছি আর দুই কপি আমি পকেটে রাখছি।
আচ্ছা,
এখন সবকিছু শোনার পরে ওর বড় বোন রুম থেকে বাইরে আসলো, আসার পর বলতেছে রশিদ ভাই একটা কথা বলবো, যে কি আপনি কার সাথে প্রেম করবেন? আমি প্রেম বলতে কিছুই বুঝি না, আমি কার সঙ্গে প্রেম করবো? আপনি যা বলছেন আমি শুনছি, আমি ভাবির কাছে, তাই আপনি যে আমার ছোট বোনের সঙ্গে রিলেশন করতে চান আপনি কিছু প্রকাশও করেন না।
আচ্ছা,
আজকে আপনার অজান্তে আমার বোনের বিয়ে যাবে, আপনি কষ্ট পাবেন, আপনি মনে করেন যেটা করতেছেন প্রকাশ্যে আমাকে বলবেন, আমি একটু সহযোগিতা করবো।
আচ্ছা,
যাই হোক, এভাবে করতে করতে ওরা কি করলো, খাওয়া দাওয়া করলো রাত্রে, রাত্রে খাওয়া দাওয়া করবো ওরা চলে গেল।
আচ্ছা,
আমাকে বলতেছে আমাকে আমাদেরকে দিয়ে আসো, না একাই আসো একাই দিতে পারবো, আমাদের বাড়ি থেকে 3 কিলো হবে আর কি।
আচ্ছা,
তুই একাই আসো একা দিতে পারবো, রিক্সা নিয়ে দিই রিক্সায় যাও। কয় না ভাই আমি রিক্সা যেতে পারবো না, আপনি যেতে হবে, আপনি যদি না যান আমার মা বকবে। বাধ্য হলাম, গেলাম, যাওয়ার পর ওই যে যাওয়ার পথে ও কি গুলো আমার পকেট থেকে ছবিটা উঠে নিল। আমি যাই কিন্তু ওইখানে শুয়ে আছি, ওদের আবার টেপ আছে লোক আছে, গান শুনতেছি আশিফের গান, একটা গান দিয়ে আশিফের গান দিয়ে আমি শুয়েছি। হঠাৎ ওর মা আসলো, আসার পর বাবা কি ব্যাপার শুয়ে আছো কেন, কিছু ভাত খাও? কয়ে না আন্টি ভাত খাবো না, খাওয়া দাওয়া করে একসঙ্গে আসলাম। কয় না ভাত খাই দাও। তো কি করলো আবার ওই যার সাথে রিলেশন, ও কি ওর বড় বোনে ক্লাস টেনে যখন মনে এভাবে পড়তেছি যাইতেছি আসতেছি, হঠাৎ একদিন আমার এখন বাড়িতে প্রস্তাব দিলাম। আমার বাড়িতে সেদিনই দেখে বলতেছে মেয়েটা তো ভালোই আছে, আমি বাড়িতে কিছু কিছু মাঝে মাঝে পৌঁছা দিলাম, আমার ভাবি কিন্তু আমার মাকে জানাইছে।
আচ্ছা,
কই না তাদের সঙ্গে কোনো সম্পর্ক হবে না, তারা তাদের সাথে আমাদেরকে বনবেও না।
আচ্ছা,
আমার বাপ মাকে জানে কিন্তু ওদের অনেক অর্থ সম্পদ আছে, এই কারণে বনবে না।
আচ্ছা আচ্ছা,
আমি চাইতে যে ওদের কিছুই নেই, ওর বাপ কিন্তু কারিগর। ওদের সঙ্গে কোন সম্পর্ক হবে না, বাবা মা মানি নেবেন আর। যা হোক, ক্লাস যখন টেনে উঠলাম, টেনে ওঠার পরে ফর্ম ফিল আপ করবো, আব্বাকে বললাম যে আব্বা যে এই ঘটনা, আমি তো ফর্ম ফিল আপ করবো, কিছু টাকা পয়সাও লাগে, এক কাম কর তোর বড় ভাইয়ের কাছে যা, এখন তো আমার কাছে আর কিছু নেই, আমার সব দায়িত্ব বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের কাছে গেলাম, বড় ভাই বলতে চার লেখাপড়া কি করবি, এখানে আমি রাগ করে টাকা দিলাম, দিল না রাগ করে গেলাম, ভাই বিশেষ করে বই খাতা যা ছিল আমি সব পানিতে ফেলে দিয়েছি পুকুরি, ফেলে দিয়ে কই আজকে থেকে আমি লেখাপড়া আর করবোই না, সব অনেক কান্নাকাটি করলাম।
এই যে একটা অপরাধ আপনি নিজের সাথে করছেন,
এটা যে আপনি কত বড় একটা অপরাধ করছেন এটা নিশ্চয়ই এখন বুঝতে পারেন যে তখন যদি ফেলে না দিয়ে তাও চালায় যেতাম কোনোভাবে তাহলে আপনার জন্য অনেক ভালো হইতো। এটা আপনি মানে এই অপরাধটা আসলে সবাইকে বলতে চাই, আমরা অনেক সময় এভাবে খাবার ছুড়ে দেই, মোবাইল ফোন ছুড়ে দেই, এক সময় বই খাতা ফালায় দিই, নানা রকম কাজ করি, এগুলো আসলে সরাসরি নিজের সাথে অপরাধ করা হয় ভাই, এগুলো আসলে করে কোনো লাভ নাই বলেন।
তারপর আমি যখন লেখাপড়া বাদ দিলাম, বই খাতা সব সেই পানিতে ফেলে দিলাম, আর লেখা স্কুলে যেতাম না, গেলাম না।
আপনার বাবা মা এই ব্যাপারে কিছু বলছে যে কেন?
না, বাবা মা আর কিছু বলে নাই। বাবা মা চাইছিল লেখাপড়া করবার লেগে, কিন্তু সত্য দায়িত্ব একে উপরে।
আচ্ছা,
এখন এই অবস্থায় আছি, থাকতে থাকতে এখন ওই মেয়েদের সঙ্গে আর আমার কোন ঠিক মতো
সম্পর্ক
হইতেছে না, দেখা সাক্ষাৎ নাই, আমি যাই না স্কুলে, দেখা হবে কিভাবে?
আচ্ছা আচ্ছা,
যা হোক, তখন বড় ভাবিকে বললাম আমি লেখাপড়াই যখন করবো না, আমি ওই মেয়েকে বিয়ে করবো।
আচ্ছা,
ইতিমধ্যে আমার ছোট বোন একটা বিয়ে হয়েছে, বড় ভাই বিয়ে করছে, আমার বড় যেটা বড় আছে আমি তার আগে বিয়ে করতে চাই।
আপনি তখন কত টাকা কামাই করেন?
তখন আমি টাকা কামাই করতে পারি কি, আমি কোন টাকা কামাই করতাম না।
তাহলে আপনি কোন সাহসে বিয়ে করতে চাচ্ছিলেন?
সংসার আছে
মানে
বড় ভাই বিয়ে করছে, বড় ভাই করছে, বড় ভাই তো কাজকর্ম করতেছে না, মেজো ভাই আছে, ও তো কাজকাম
করতেছে। আপনার বড় ভাই তো আপনাকে বই কেনার জন্য 500 টাকা দেয় নাই, তো তার আন্ডারে আপনি আপনার বউকে নিয়ে আসতে চাইতেছেন? আমি শুধু আপনাকে বলতেছি না কথাটা, আমি শুধু আপনাকে বলতেছি না, এই কাজটা অনেকেই করে, অনেকে এই কাজটা করে। আপনারা প্লিজ বিয়ে করার ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা করবেন যে কামায়া খাওয়ানোর মতন যথেষ্ট ক্ষমতা আপনার আছে কিনা। একে তো আপনার জীবনটা এলোমেলো, তারপরে টাস করে বিয়ে করে আরেকজনের জীবন এলোমেলো করার চিন্তা করা, এবং তারপরে পৃথিবীতে আরেকজনকে নিয়ে এসে তারও জীবনটা এলোমেলো করা, কোনো অধিকার নাই ভাই, কারো কোনো অধিকার নাই। যেই সম্মত ভাবেই বলেন না কেন, ধর্মসম্মত বলেন না, সমাজসম্মত বলেন, যেভাবেই হোক আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনার স্ত্রীর ভরণ পোষণ, আপনার স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ। সেই ক্ষমতা আপনার নিজস্ব ভাবে না থাকলে আপনার অন্তত এত বড় দায়িত্বটা নিয়ে আগানোর বোকামিটা করা ঠিক না। তারপরে
তারপর আসি ভাই, আমার বাবা মা মানি নিতেছে না, মেজো ভাই মানি নিতেছে না, অনেক কষ্ট আছে। যাক, বিয়ে যখন দেবে আমি বিয়ে করবো।
আচ্ছা,
যাক, পাশের বাড়িতে একটা মেয়ে ছিল আমাদের বাড়ির পাশে, ওর সঙ্গে আমার তার আগে একটু শারীরিক
সম্পর্ক হয়েছিল। কিভাবে আপনি বুঝলাম না? তার সাথে আপনার তো আরেকজনকে আপনি ভালোবাসতেন?
ভালোবাসতাম, কিন্তু ও আমাদের, আমরা যেখান থেকে উঠে আসি, ও কিন্তু আমাদের বাড়িতে, বাসায় থাকতো, আমার ছোট বোনের সঙ্গে থাকলে মনে করেন আমিও আসতাম রাত্রে, আসে দেখি ওই শুয়ে থাকতো।
আমরা এখানে একটা ছোট্ট বিরতি নিব, আমাদের আবারও একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। এই মুহূর্তে আমরা একটা অন্যরকম জায়গায় এসে বিরতি নিচ্ছি। আসলে এতক্ষণ আমরা যা শুনছিলাম তা হয়তো অনেকের কাছেই মনে হবে যে কি ব্যাপার, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এত প্রেমের কথা কেন চলছে? আসলে প্রেম থেকে যে একটা জিনিস কোথায় যেতে পারে, হৃদয় ছিনতাই থেকে মোটরসাইকেল ছিনতাই পর্যন্ত চলে যেতে পারে, সেটার কাহিনী সবেমাত্র শুরু। আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এতক্ষণ আমরা রশিদ ভাইয়ের কাছ থেকে যা শুনছিলাম যে তিনি একজনকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করার জন্য তার অনেক রকম চেষ্টা ছিল, তার বাড়িতে 3 বছর যাতায়াত, ক্লাস 7 থেকে টানা ক্লাস 10 পর্যন্ত রেজাল্ট ভালো লেখে ওই মেয়ের সাথে সম্পর্ক। কিন্তু এই মাত্র আমরা যেটা শুনতে পারলাম, আমি সরাসরি বলবো মিস্টার রশিদ, ওই ভালোবাসায় কিন্তু খাদ ছিল, খাদ না থাকলে আরেকজনের সাথে শারীরিক সম্পর্কে আপনি যেতে পারতেন না। যাই হোক, কিভাবে কেন কোন পরিস্থিতিতে গিয়েছিলেন সেটা আমরা ছোট্ট বিরতির পরে শুনছি। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে তাহলে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই শুনছেন এবিসি রেডিও FM 89.2, আর সেখানে চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। এবং যাহা বলিব সত্য বলিব তো এখন আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমি জানি আপনারা অনেক বেশি বিরক্ত হন, বিরতিতে আপনারা অনেক বেশি বিরক্ত হন, বাট কিছু করার নেই। আপনি চাকরি করতে যান তাহলে আপনাকে 6 দিন কাজের পরে 1 দিন বিরতি নিতে হবে, আপনি পড়াশোনা করতে যান 3 মাস পড়াশোনা করার পরে আপনার একটা সেমিস্টার ব্রেক নিতে হবে, সবগুলো ব্রেক আপনার ভালো লাগে এই ব্রেকটাও এনজয় করার চেষ্টা করুন। আর শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2। ফিরে আসছি কিছুক্ষণ পরেই রশিদকে নিয়ে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ফিরে আসলাম আরো একবার, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। শুনছিলাম রশিদের কথা, এই পর্যন্ত যা শুনেছি তার একটা ছোট্ট সারমর্ম দেব, যেটা আপনারা হয়তো মাত্র অনেকে টিউন করেছেন তাদের জন্য। আর সেটা হচ্ছে, ছোটবেলা থেকেই রশিদ মোটামুটি একটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, সেখান থেকেই তার পড়াশোনা শুরু হয়, সেখান থেকেই তার জীবনটা শুরু হয় রংপুরের কোন একটা গ্রামে, এবং সেখান থেকে আস্তে আস্তে রশিদ যে জায়গাটা আসে ক্লাস সিক্সে থাকতে বা সেভেনে উঠে, সে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়, যদিও সেটা আকৃষ্ট হওয়ার বয়স না, ওই বয়সে অনেকের প্রতি আকৃষ্ট আমরা অনুভব করি, বাট ওটা কখনোই সত্যিকারের ভালোবাসায় পরিণত হয় না, বেশিরভাগ সময়ই, সবার ক্ষেত্রে বলছি না, তবে তারপরে সেই মেয়েটার সাথে আগাতে না পেরে এবং একই সাথে পারিবারিক সাপোর্ট না পেয়ে রশিদের একসময় পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, এবং সেই পড়াশোনা ছেড়ে দেওয়ার পরে তারপরে যখন তার জীবনটা চলছে, যখন ওই মেয়েটার সাথেও তার সম্পর্ক নেই যে মেয়েটাকে সে বলেছিল সে ভালোবাসত, এমন সময় আমরা জানতে পারি ঘটনার এই পর্যায়ে যে রশিদের আরো একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছিল, এবং সেটা কোন পরিস্থিতিতে কোন অভাবে অপরাধ কি নিরপরাধ ব্যাপারটা, সেই ব্যাপারটা এখন জানবো। তো রশিদ ভাই বলেন।
মানে ওই মেয়েটা আমাদের বাসায় থাকতো, আমার ছোট বোনের সঙ্গে এক বাড়িতে আর কেউ ছিল না, আমার ছোট বোনটা ছিল আর ওই মেয়েটাই ছিল, তো আমি আসতাম, আসার পর রাতে 9:10 ওই মেয়েটা থাকতো, তো আমি কিন্তু ওই চৌকিতে ঘুমাইতাম ওই খাটে, তো দেখে ধীরে ধীরে মেয়েটা আমার গায়ে হাত দিত।
ওই রাতেই থাকতেন মানে একই জায়গায় থাকতেন?
একই জায়গায়, মানে আমার ছোট বোনের সঙ্গে ঘুমাইতো আর কেউ,
মানে আপনাদেরকে বাচ্চা ছেলে মেয়ে হিসাবে একসাথে ঘুমাতে দেওয়া হতো।
হ্যাঁ।
আচ্ছা, সেখান থেকে আপনাদের মধ্যে একটা বাজে সম্পর্ক তৈরি হয়, এবং সেই সম্পর্কটার দিকে মেয়েটা প্রথমে
আগায়। জি হ্যাঁ বলেন রশিদ। জন্য আমাদের সঙ্গে শারীরিক ব্যাপার হয়ে যায়, তাহলে এইভাবে করতে হতো প্রায় বছর খানিক চলে গেল আবার,
এবং এই বছরখানিক এই মেয়েটির সাথে আপনার এই সম্পর্কটা
চলতেছে।
আচ্ছা, এই সময়টাতে আপনার কি এরকম কোন রকম চিন্তা আসতো না যে আমি তো একজনকে ভালোবাসি, সে যদি জানে?
চিন্তা করে দেখলাম আমার বাবা মা মেনে নিতেছে না আমি যদি এখন বিয়ে করতে চাই
না। কিন্তু এখানে আপনার একটা মিথ্যা আছে, আপনি এই সম্পর্কটা আরো আগে থেকেই করছেন, যখন আপনার বাবা মা মানা করেনি তার আগে থেকেই করছেন?
না, আমি এর সঙ্গে আর কখনো এরকম করিনি। আর কি বলতে কি, ওই যখন আমার প্রথম দিনে এরকম ভাব করলো, তারপর থেকে কিন্তু আমি এই কাজ করতে।
আচ্ছা, যখন প্রথম এরকম ভাব করলো তখন কি আপনি আপনার বাবা মাকে ওই মেয়েটির কথা বলেছিলেন?
হ্যাঁ, তার আগে তো বলছি।
তার আগে বলেছেন, এবং তখন ওই
মেয়েটা আমি লেখাপড়া করিনি।
ও, আপনার লেখাপড়া শেষ হলো, ওই মেয়েটার সাথে আপনার বাবা মা বলল যে বিয়ে দেবে না, তারপরে আপনার এই ঘটনাটা? তারপরে, তার আগে কখনো হয়?
তার আগে কখনো হয়নি।
ওকে, তাহলে বলুন।
ধরুন এভাবে 2-3 বছর চলে গেল আবার।
আচ্ছা,
যাওয়ার পরে আমি কি করলাম, একদিন রাত্রে ওর মেয়েটা ওর মার সঙ্গে ঘুমেলো।
আচ্ছা,
ঘুমার পর আমি কি করলাম, আসতে গেলাম, যাওয়ার পরে মানে ছনের ঘর তো হাত ঢুকে দিয়ে দরজাটা খুললাম।
আচ্ছা,
খুলে ঢুকলাম, ওর বড় ভাই যে বাইরে ছিল জোসনা রাত, আমি আর দেখিনি।
আচ্ছা,
না দেখার কারণে ওর বড় ভাই কি করলো, আমি যখন রুমের ভিতরে ঢুকছি, ওর বড় ভাই বাইরে থেকে যা বলতেছে, ওর মায়ের ডাক্তার যে মা বাতিল যা, তো দেখি ঘর রুমে কে ঢুকছে। আমি ভয় দিয়ে কি করলাম, যায় আবার মাথার নিচে ঢুকে গেলাম।
আচ্ছা,
ঢোকার পর চারিপাশ থেকে মানুষজন আসলো, কাপড়ে কাপড় করার পরে আমি আমাকে ধরে ধরে ফেলালো।
আচ্ছা,
আমি কি করলাম, ওইখান থেকে 4-5 জনের ভেতর থেকে আমি মাসি ধর।
আচ্ছা,
ধরার পর আমি পালিয়ে চলে যাই, ধরার পর একটা ব্রিজ থাকে, ব্রিজের নিচে যাই, আমি ঢুকে যাই।
আচ্ছা,
সারা রাত খোঁজাখুঁজি করে ওইখান থেকে আবার ধরে আনছে।
আচ্ছা, আবার খুঁজে পেয়ে যায়?
ওইখান থেকে ধরানোর পর দেখে যে আমাকে ধরার পর মানে চোখে এই সাইডে একটা, এই সাইডে একটা, মাঝখানে আমি।
আচ্ছা,
মাঝখানে আমি সুযোগ পাইছি, সুযোগ এই ফাঁকা আমি মাসি আবার ধর
আবার। আচ্ছা,
যা জমে যা ছিল কিছু মানিনি।
আচ্ছা,
অবস্থায় তো যাই, একটা স্কুল ছিল, স্কুলে ছাদের উপরে উঠে গেছি।
আচ্ছা,
ছাদের উপরে সারা রাত ছিলাম, থাকার পর পরের দিন আমার খালাতো ভাই ছিল, ওরা ফোন করলাম, ভাই পাশের দোকান থেকে, ভাই এই ঘটনা, আমি কিন্তু আপনার বাড়িতে আসতেছি। ঠিক আছে, কি হয়েছে পরে বলবেন, চলে গেলাম।
সে অন্য এলাকায় থাকে?
জি।
আচ্ছা,
এখন আমার মা আমার আব্বা ওই বাড়িতে গেছে।
আচ্ছা, এই সময় আপনার বয়স কত হবে, 22-23?
হ্যাঁ, এরকম হবে।
আচ্ছা,
এখানে গেছে, যাওয়ার পর কয়ে আমার রাগারাগি করতেছে, আর কোনো জায়গা পারলে না, বাড়ির পাশে ঘরের সাথে এই কাজ করলে এখন মানুষের আমি মুখ দেখা মুখ এমনি। অতএব ওই মেয়েটা ফির এক সম্পর্কে আমার বড় ভাবির ভাগ্নি হয়।
আচ্ছা,
খালা হয়।
আচ্ছা আচ্ছা,
এখন আমার বড় ভাবি কিন্তু এদিকে সাপোর্ট দেয় না।
অবশ্যই না, কেন দেবে, এবং মেয়েটা তো আমি মোটামুটি 100% শিওর মেয়েটা প্রাপ্তবয়স্ক ছিল না। কিন্তু আপনি কিন্তু প্রাপ্তবয়স্ক ছিলেন, আপনি কিন্তু নিজেকে ঠেকাতে পারতেন, আটকাতে পারতেন, আপনি মেয়েটাকে শাসন করতে পারতেন।
অবশ্যই,
কিন্তু আপনি ব্যবহার করছেন।
ব্যবহার করলাম, যাই হোক, আমার বড় ভাবি বলতেছে না এইটার সম্পর্কে এখানে করা যাবে না। আমার বড় ভাবি আমাকে সহযোগিতা করছে, ওদের আত্মীয় হবে কি, আমাকে সহযোগিতা করছে। যাই হোক, আমার বাবা মা বলতেছে আমার ওই খালাতো ভাইকে বলতেছে আচ্ছা তোমাদের ভাই তো নিয়ে আসছো এখন কিন্তু এরা যদি অবস্থায় নিয়ে যায় ওই মেয়ে দিয়ে তো বিয়ে দেবে।
আচ্ছা আচ্ছা,
এখন তো এই অবস্থায় ভাই নেওয়া যাবে না। আমি কি করলাম, বলে আচ্ছা ঠিক আছে যাবো না।
তখন আপনি ডিসিশন নিলেন
যাবো না,
এটা আপনার বাবারও বুদ্ধি ছিল। ওয়েল আমি এটা বুঝতে পারছি না, আপনার বাবার তো উল্টা উচিত ছিল আপনাকে আরো মারতে মারতে নিয়ে আসা, যে এই মেয়ের সাথে তুই এরকম ধরনের কাজ করছিস, এই মেয়েটাকে তুই সম্মান দিয়ে এখন এই মেয়েটাকে নিজের স্ত্রী বানিয়ে নে। আপনার বাবা এই কাজটা কেন করলেন না?
করলো না, দেখছে যে ওর বই ওর ভাগ্নি একটা আমাদের বাড়িতে।
আচ্ছা,
ওর ভাগ্নি কিন্তু আমার বড় ভাবি।
ওকে বুঝলাম, তাতে কি হয়েছে?
মানি নেবে না এখন আমার বড় ভাবি,
মানি নেবে না। এটা তো
আমার বড় ভাবি বলতেছে না, আমি যদি থাকি তাহলে ওই মেয়ে আসতে পারবে না, আর যদি ওই মেয়ে আসে তাহলে আমি থাকবো না।
কিন্তু এটা তো আর কেউ প্ল্যান করে করেনি, ঘটনা তো ঘটে গেছে, মেয়েটার জীবনটা তো নষ্ট হচ্ছে।
কিন্তু এর মধ্যে কিন্তু আমি ওটা মানি নিতে পারতেছি না।
ও আপনিও মানে নিতে পারছেন না, মানে আপনি শুধু ব্যবহার করতে রাজি আছেন, বিয়ে করতে রাজি না?
বাহ, আমি ওর হাতের কিন্তু এক গ্লাস পানি পর্যন্ত খাই দিয়ে হয়ে।
তাতে কি হয়েছে? আপনি তো
কিন্তু আমি ব্যবহার করছি,
আপনি তো তাকেই ব্যবহার করেছেন, আপনি তো তার চরিত্র খেয়ে ফেলছেন, আর তার কাছ ক্লাস থেকে পানি না খাওয়ার কি লাভ? খালি খালি ঢং। বলেন তারপরে?
তারপর ভাই কি করি, বড় ভাই আব্বা আমার খালাদা ভাইকে বলতেছে ঠিক আছে এর বিয়ে দাও।
আচ্ছা,
আমি খালাদা ভাইকে বললাম ভাই এই ঘটনা, আমি অমুক মেয়ে বিয়ে করতে চাইছিলাম, দেবী নাই বিদ্যা, কিন্তু আমি এই কাজ করছি।
আচ্ছা
ঠিক আছে, ওই কাজ যখন করছো যদি না মানি নেয় তাহলে তো বাবা আমার কথা অবাধ্য দিতে হবে না, অবাধ্য করা যাবো না, তাই কেমন করে আমি একটা মেয়ে দেখি এর বিয়ে কর।
আচ্ছা
যাও, এখন বর্তমান যে বিয়ে করছি আমার ওয়াইফ, ওকে বলতেছে যদি কালা হয় কালা হইলে কালা, খুঁড়া হইলে খুঁড়া, আপনারা যা নিতেন আমি তাই নেব এখন।
আচ্ছা
যাও, কথাবার্তার মাধ্যমে আমার বিয়েটা ঠিক হয়ে গেল।
কত বছর বয়সে বিয়ে করলেন?
তখন 26 বছরে।
আচ্ছা,
বিয়ে শাদী সব ঠিকঠাক হয়ে গেল। হওয়ার পরে ভাই কি করি, এখন আজকে বাসায় আসি, মনে করেন আসতে এসে যাইতেছি, এখন দোকানে পাটে যদি যাই আসতে তো লেট হবে। এখন রুমে আসলে আমার ভাই বলতেছে এত দেরি কেন, তুমি বিয়ের আগে আমি শুনছি তুমি অমুক জায়গায় অমুক জায়গায় রিলেশন করছো, অমুক এটা ওটা করছো, তাই আমি বলছি শোনো বিয়ের আগে সব নয় করলাম, এখন তো আর করি না।
আচ্ছা
চলাফেরার
জন্য বাজার টাজার সব সেই করতো, এটা দিয়ে আপনি আপনার সংসার চালাই দিতে। আচ্ছা
যখন বলি এখন ও মানতেছে না, এখন বলতেছে কুকুরের নেঙ্গো যদি সোজা বাঁকা থাকে সোঙার ভিতরে থাকলে কিন্তু সোজা হয় না।
আচ্ছা
আমাকে কথা যখন বললো আমি কি বললাম, বিয়ে করা 4 মাস পরে, সেদিন আমি প্রথমবারই
4 মাস পরে এই কথা বলার পরে। ওয়েল আমি এই ক্ষেত্রে এটা বলতে চাই, এটা আপনি প্রচন্ড বাজে একটা কাজ করেছেন, নারীর গায়ে হাত তোলা বা মানুষের গায়ে হাত তোলাই খুব খারাপ একটা কাজ, যে কোনো মানুষের গায়ে হাত তোলা খুব খারাপ একটা কাজ। যতক্ষণ পর্যন্ত প্রকৃতি আমাদেরকে ক্ষমতা দিয়েছে মুখে কথা বলার, ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের রাগ সংবরণ করা উচিত, অন্তত মৌখিক রাগের মধ্যে থাকা উচিত। যাই হোক, এই ক্ষেত্রে একটা কথা আমি সবাইকে বলে রাখতে চাই, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, রশিদ কিন্তু তখন সৎ ছিল যখন তার স্ত্রী তার উপরে দোষারোপ করছিল, ঠিক রশিদ? সে কিন্তু তখন কোন রকম কোন বাজে সম্পর্ক বা বাজে কাজের সাথে লিপ্ত ছিল না, ঠিক রশিদ?
ঠিক আছে,
100% সত্যি,
100%
সত্যি। আপনি আমার সাথে কোনো মিথ্যা বলছেন
না? না ভাই, আমি মিথ্যা কথা কোনো বলার দরকার
নেই। এরকম একটা ক্ষেত্রে যেই মানুষটা ফিরে আসতে চাচ্ছে, যেই মানুষটা ঠিক থাকতে চাচ্ছে, তাকে যদি আপনি শাস্তি দিতে দিতে সঙ্গ দিতে চান, আপনার চেয়ে বড় অপরাধী আর কেউ নেই, যদি ক্ষমা করতে পারেন তাহলে তার সঙ্গ দিন, অথবা শাস্তি দিয়ে চলে যান। শাস্তি দিতে দিতে বা ক্ষমা করতে করতে এই দুটো জিনিস একসাথে কখনো হয় না, যে কোনো একটাতে আপনাকে ঠিক থাকতে হবে। আপনি যাকে বিশ্বাস করেন না তার সাথে আপনি থাকবেন না, যাকে আপনি বিশ্বাস করেন তার সাথে আপনি থাকবেন, একজনের সাথে আপনি থাকবেন কিন্তু তাকে বিশ্বাস করবেন না, প্রতি মোমেন্টে তাকে বলতে থাকবেন তুমি এটা কেন করলা, সেটা কেন করলা, এটা কেন হইলো, এভাবে কেন আসলা, ওভাবে কেন উঠলা, এভাবে কেন বসলা, ইট ইজ নট ওকে, দিস ইজ নট ফ্যামিলি, এটাকে সংসার বলে না, কোনোভাবেই আপনারা এটা করতে পারেন না। এটা প্রত্যেকটা মেয়েকে এবং প্রত্যেকটা ছেলেকেই বলছি, আপনার যদি সন্দেহ হয় আপনার ওয়াইফকে তাহলে তার সঙ্গ ছেড়ে দিন, যদি আপনার তাকে বিশ্বাস না হয় তাহলে বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন, তার আগে পর্যন্ত আলাদা থাকুন, কিন্তু যদি সেটা না পারেন তাহলে প্লিজ পৃথিবীর সামনে ঢং করতে সংসার করার ভান করে তারপরে নিজেদের জীবনটাকে এবং আশেপাশের মানুষের জীবনটাকে নষ্ট করা কোনোভাবেই ঠিক না। বলেন রশিদ ভাই, তারপরে আপনি প্রথম আপনার স্ত্রীর গায়ে হাত তোলার বিশাল অপরাধটা করলেন, তারপর
সংসারে আসি, থাকতে থাকতে মনে করেন প্রতিদিনে প্রায় প্রায় কথা বলে যে তুমি অন্য মায়ের সঙ্গে সম্পর্ক তাই তুমি তো ভালো হইতে পারবে না।
আচ্ছা, আপনার কি কোনো আচরণের মধ্যে কোনো এরকম ব্যাপার ছিল?
না না,
আপনি কি নিজে মানে আপনার স্ত্রীর ব্যাপারে কি আপনি কোনো অবহেলা করতেন, যে আচ্ছা ঠিক আছে আজকে রাতে বাসায় আসবো না, হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে রয়ে গেলেন?
না, আমি বন্ধু বান্ধবের সাথে আবার আড্ডা দিতাম না।
আচ্ছা, কিংবা আপনার আপনার পরিবারের মানুষকে বেশি বেশি দাম দিতেন যে না আমার মা বলছে এটা করতেই হবে, তুমি কিন্তু এটার বাইরে যাবা না?
এটা ঠিক আছে।
আচ্ছা,
তবে আমি আমার মাকে আর
মানে আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি কি এমন ভাবে আপনার ওয়াইফকে কোনো উপলব্ধি দিয়েছেন যে আমি আসলে তোমাকে ভালোবাসি না?
না না, এই কথা কখনো আমি বলিনি থেকে। আমি মন থাকি কিন্তু তাই, কিন্তু এমনিতে রাগ করি।
আচ্ছা,
কিন্তু মন থেকে কখনো তাকে
অভিসম্বাদ করেন
না
বা তার খারাপ চান না?
না।
হ্যাঁ বলেন এবার।
কিন্তু ও কিন্তু অনেক গালি গালাজ করে মাঝে মাঝে, এভাবে কিন্তু হইতে হইতে আমাদের সংসারে 4-5 বছর চলে যায়।
আচ্ছা,
অনেক মারধর করে সংসারে।
কোন সন্তান?
তার মধ্যে কোন সন্তান নাই এখন।
আচ্ছা,
যাও একদিন অনেক মারধর করলাম, মারধর করার পরে আমি
কেন মারধর করলেন এদিন?
এই যে এই কথায়,
এই একই কথায়।
আচ্ছা, করার পরে আমি বাড়ি থেকে বাইরে চলে যাই দোকানে।
আচ্ছা,
দোকানে যাওয়ার পরে আমি কি করি,
তার সাথে রাগ করে বাড়ি
চলে যাই। আমি আর বাসায় যাবো না, বাসায় গেলে শান্তি নাই।
একটু খেয়াল করেন ভাইয়া, আপনারা যারা শুনতেছেন, যেসব স্ত্রী শুনতেছেন যারা তাদের হাজবেন্ডদেরকে এভাবে জ্বালাতন করেন, বা যেসব হাজবেন্ড শুনতেছেন তাদের স্ত্রীদেরকে আপনারা এভাবে সন্দেহ করে জ্বালাতন করেন, এই যে দেখেন একটা মানুষ কিভাবে বাইরে থাকতে চলে যায়। আর একটা মানুষ যখন একা থাকতে চলে যায়, একটা জিনিস আমরা সবসময় শুনি, অলস মস্তিষ্ক শয়তানের ঘর, ঠিক না? একদম। তো আপনারা শুনতেছেন এখন এরকমই এক মানে একটা ঘটনা, তো দেখেন কিভাবে একটা মানুষ একা হয়ে অপরাধের দিকে চলে যায়। তাই বলছি, যারা সন্দেহ করেন, যারা সন্দেহের উপরে বেস করে সংসার করেন, তাদের এই অবস্থাটা হতে বেশি বাকি নেই, যদি না আজকের পর্বটা শুনে উপলব্ধি করেন। হ্যাঁ বলুন।
তারপর দোকানে বলে গেছে, এখন আমার বন্ধু বলতেছে চলাচ্ছি এক জায়গায় যাবো।
আচ্ছা,
কই যাবি? কই, পাশের বাড়িতে।
আচ্ছা,
কেন? কই, বেশি এর আনছে, বেশি এর দেখবো।
ওকে,
তো বেশি দেখবি, ভালো কথা, চল যাবো। গেছি, তারপর বেশি দেখি রাতে 3টা বাজে বাইরে চলে আসলাম।
আচ্ছা,
আসার পর দেখি যে বাড়িতে একটা বাড়ি আছে ফাঁকা, কেউ নাই, তো একটা নলকূপ ছিল টিউবওয়েল, টিউবওয়েলের সেই দেখি যে বাড়িতে কেউ নেই, টিউবওয়েল আছে।
আচ্ছা,
টিউবওয়েলের মাথাটা নিলাম, নিয়ে রাখলাম পানির রাস্তার পাশে একটা খালা ছিল, খালে পানি আসলো, পানি নিচে রাখলাম যে কালকে সন্ধ্যার সময় নিয়ে যাবো।
এটা খুললেন, শব্দ টব্দ হয়নি?
না, এটা বল্টু ছিল না।
আচ্ছা,
তো এটা পানি নিচে রাখলাম, এভাবে দেখি যে একটা হয়েছে।
আচ্ছা,
একটা দিয়ে তার হবে না, চলুন দুজনে কম করে।
প্রথমবারের মতন আপনি চুরি করছেন এবং আপনার কাছে খারাপ লাগছে না যে আমি চুরি করছি কেন, আমি তো কাজকর্ম করব বা কিছু?
আমি তো এখন বাড়িতে যাবো না, বাসায় তো যাবো না এখন।
হ্যাঁ, বাসায় যাবেন, অন্য কাজ করেন, মজুরের কাজ করেন, অনেক কিছু তো করার আছে, চুরি কেন?
এলাকায় তো কাজকাম ছিল না বেশি ভাই,
এলাকার বাইরে চলে যেতেন।
তখন তো আমি মনে করেন চিন্তাবে না, আমাদের রংপুর শহরটা যে ছিল, আমি রংপুর শহরটাই চিন্তাম না।
বাড়িতে যাবেন না, এটা তো বাড়ি তো আপনার।
জি, বাড়িতে গেলে শান্তি নাই, কি করবো? তো রাত্রে কি করি আর, চিন্তা করলাম।
আচ্ছা, পরের
দিন মাগরিবের আজান দিয়েছে, ওই সময় আমার বললে চল, তুই গেলাম রোডের তুলে আমরা ভাঙলাম।
আচ্ছা,
ভাঙে ব্যাগ ঢুকে নিয়ে চলে গেলাম।
আচ্ছা,
বিক্রি করলাম 22 টাকা করে কেজি।
কেজি 22 টাকা করে লোহার দোকানে বিক্রি করলেন আর কি।
বিক্রি করে আসি, এখন এই সময় ও বলতেছে একটা জিনিস আছে খাইলে নাকি মাথার টেনশন থাকে না, চল।
একটা জিনিস আছে খাইলে নাকি মাথার টেনশন থাকে না। ওয়েল, আমরা এই অসাধারণ ঔষধের কথা জানবো কিছুক্ষণ পরে, এখন প্রায় 12টা বাজতে চললো। ইউ ক্যান অলরেডি লিসেন টু দ্য রিং বেল, বেজে গেছে। আমাদের এখন অবশ্যই একটা বিরতি নিতে হবে, তবে রাত 12টার পরে ঘটনা আরো অন্যদিকে যাচ্ছে। আমি বলেছিলাম যে হৃদয় ছিনতাই থেকে মোটরসাইকেল ছিনতাই হয়ে একটা মানুষের পথ কিভাবে আগায়, হয়তো দেখতে পাচ্ছেন। এখন আমরা অদ্ভুত এক ঔষধ বা ড্রাগস যেটাকে আমরা বলি, যেটা নেশার কারণে ব্যবহৃত হয়, হয়তো এমন কিছুর দিকেই আমরা এগিয়ে যাচ্ছি রশিদ ভাই, তাই না? আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে, তাহলে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। ওকে, বিরতির পরে রাত 12টার পরে আবারও চলবে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, অ্যান্ড আই এম ড্যাম শিওর ইউ আর গোনা লাভ ইট, সো স্টে টিউনড উইথ 89.2। আমি ফিরত আসছি আবারও। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo, recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo, recharge yourself. সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। আমার সাথে আজকে আছে রশিদ, আর রশিদের ঘটনাই আমরা শুনছিলাম। রশিদ তার যাহা বলার সত্যভাবেই তাহা বলছিল, আর সেটা নিয়ে আমরা এতক্ষণ ব্যস্ত ছিলাম। এবং রাত ১২টার পরে আপনাদেরকে আরো একবার আরেকটু অন্ধকারে এই কালো জগতের স্বাগতম, যেখানে কালো কিছু আত্মা তাদের কথা বলে যায় এবং চেষ্টা করে যে অনেকগুলো আত্মাকে আলোকিত করে দেওয়ার। তাই আমি বলছি, যারা কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন ফেসবুকে, রশিদকে নানানভাবে অনেক কথা বলছেন। আপনারা প্লিজ কেউ কোনো নেগেটিভ কথা বলবেন না, কেউ এই ধরনের কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, হাজার হাজার রশিদের মাঝখানে হয়তো একটা রশিদের সাহস হয় সবার মাঝখানে এভাবে এসে বলার, যেই সাহসটা হয়তো আপনারা যারা কমেন্ট করছেন এরকম অনেকেরও নাই। সো এই সাহসটাকে আপনারা প্লিজ গালাগাল করবেন না, এই সাহসটাকে আপনারা অসম্মান করবেন না। আপনারা যা লিখবেন সভ্য মানুষের মতন সভ্য একটি পেজে সভ্যভাবে লিখবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার পরিচয় বহন করেন, আপনার কথা আপনার পরিচয় বহন করে। আপনি যদি একটা বাজে কথা এখানে উল্লেখ করেন, সেই বাজে কথাটা শুধু আপনি একা না, আরো ১০,০০০ মানুষ দেখছে, আরো ২০,০০০ মানুষ দেখছে আপনার কমেন্ট আকারে, এবং সেই কথাগুলো আপনার পরিচয় বহন করছে। আমরা যেমন রাস্তায় গন্ডগোল দেখলে এড়িয়ে যাই, রাস্তায় অতিরিক্ত চিল্লাপাল্লি দেখলে এড়িয়ে যাই, প্রচন্ড কোনো পাগলকে গালাগালি করতে দেখলে এড়িয়ে যাই যে এটা আমাদের সম্মানহানি হবে, আপনাকেও মানুষ ঠিক সেভাবেই এড়িয়ে যাচ্ছে। এবং আপনি নিজেও একজন প্রচন্ড সামাজিক অপরাধী, কারণ আপনি সমাজকে পাত্তা না দিয়ে সমাজের গণ্ডি ভেঙে বাজে কথা লিখছেন পাবলিক প্লেসে। এটা ঠিক পাবলিক প্লেসে গালাগালি করার মতনই। ফেসবুকে এলোমেলো কথা বলা, বাজে কথা বলা, বাজে মন্তব্য করা, বাজে ভাষা ব্যবহার করা, সবগুলোই সামাজিক অপরাধ। সো আপনি নিজে অপরাধী হয়ে দয়া করে অতিরিক্ত বাণী ছাড়তে আসবেন না, সোজা বাংলায় যেটাকে বলে। যাই হোক, আমি আছি আপনাদের সাথে, আর আমি যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত সত্য কথাগুলো এভাবে সরাসরি আপনাদের আতে ঘা দিয়েই বলা হবে, এটাই আমার নিয়ম। আর আপাতত আমার সাথে আছে রশিদ, যার কথা শুনছিলাম। এখন যে পর্যন্ত আমরা আছি যে রশিদ আলটিমেটলি কোন না কোনো ভাবে বিয়েটা করে ফেলে, তার আগে তার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, যে মেয়ের সাথে সম্পর্ক তার বাসার লোকজন মেনে নেয় না বলে, সেই মেয়েটার কি হবে না হবে সেটা থোড়াই কেয়ার করলো তারা, দুই পয়সা দিয়েও দাম দিল না পুরো ফ্যামিলিটা, ইনক্লুডিং রশিদ। রশিদ নিজেও দাম দিল না যে সেই মেয়েটার মানসিকতা কি, সেই মেয়েটার কি হবে, সেই মেয়েটা কষ্ট পাচ্ছে কিনা, বা সেই মেয়েটার আদৌ ওই গ্রামে এরকম একটা বদনাম হয়ে যাওয়ার পরে বিয়ে হবে কিনা, সেটা নিয়ে কারো বিন্দুমাত্র চিন্তা থাকলো না। চিন্তা থাকলো রশিদের, এবং রশিদও রাজি হয়ে গেলেন কোনো একভাবে, বাবা মা যেহেতু বলেছেন। অবশ্য যদিও রশিদ সম্পর্কটা কিন্তু ওই মেয়েটার সাথে যে আপনার শারীরিক সম্পর্কটা ছিল এটা করার আগে কিন্তু আপনি বাবা মার পারমিশন নেন নাই, নিছেন
না,
অথচ বিয়ে করছেন কারণ বাবা মা বলছে এখন তো বিয়ে করতেই হবে, অসাধারণ। তো এভাবে রশিদ বিয়েটাও করে ফেললো, এবং বিয়ের পরে দেখা গেল যে ওই যে মেয়েটা কষ্ট পেয়েছিল সেই মেয়ের কষ্ট এখন রশিদের উপরে চলে আসছে, সেই মেয়ের কারণে এখন রশিদকে বিশ্বাস করছে না তার নিজের ওয়াইফ, যে কারণে রশিদ বাইরে থাকতে বাধ্য হচ্ছে, যে ঘরে গেলে আর শান্তি পাওয়া যায় না। সেই বাইরে থাকা থেকে শুরু করে শুরু হলো তার একা থাকা, সেই একা থাকার থেকে শুরু করে অসৎসঙ্গ, বন্ধু বান্ধব, এবং বন্ধু বান্ধবের ডাকে প্রথম চুরি করতে বের হওয়া গভীর রাতে, এবং সেই চুরি শেষ করেই শান্ত নয়, সেই চুরি করলে যেহেতু মনের ভিতরে একটা উপলব্ধি আসে যে না আমার এই কাজটা করা ঠিক হয়নি, একটা টেনশন মতন কাজ করে ভিতরে, আমি এটা কি করলাম, ঠিক না রশিদ? এটা থেকে বাঁচার জন্য এবার ঔষধ,
ঔষধ ব্যবহার করতে হয়।
চলুন আমরা যাই।
লোক বললো যে একটা জিনিস আছে, মাথার টেনশন থাকে না, কি গান্ধা?
আচ্ছা,
কোথায় পাওয়া যায়? অমুক জায়গায় এক বাড়িতে আছে।
আচ্ছা,
তো চল গেলাম।
হ্যাঁ,
যাওয়ার পরে কি করলো, ২০ টাকা নিল।
আচ্ছা,
২০ টাকা নিয়ে সিগারেটে ঢোকালো।
হ্যাঁ,
নিয়ে বলতেছে ধর ওই পাশে যাই।
আচ্ছা,
পাশে যাই, দুজনে ২টা আগুন ধরালাম, নিলাম, টানলাম।
হ্যাঁ,
টানার পর সেদিন আমার কাছে খুব খারাপ লাগলো।
আচ্ছা,
মাথাটা ঘুরতেছে, আমি ওইখানে শুয়ে গেছি।
আচ্ছা,
এখন ও কিছু ওইখান থেকে উঠে যায়, কিছুক্ষণ কিছু তো যাবার আসলো।
আচ্ছা,
আসা বলতে যে কিরে এখনো সুস্থ আস নাই, জীবনে প্রথম তো একটু একটু লাগবেই।
আচ্ছা,
দেখি যে যা হোক সুস্থ হলাম, হওয়ার পর দোকানে গেলাম, চাটা খাইলাম, খাওয়ার পর দেখতেছি আবার বিকেলে।
আচ্ছা,
কলে চল
আবারও,
আবার অন্য আবার গেলাম।
আচ্ছা, এই জিনিসটা আপনারা পাচ্ছেন কোথায়, সাপ্লাই কোথা থেকে আসছে?
সাপ্লাই পাশে আমাদের থানার সাথে আর কি,
থানার সাথেই।
জি, তো এইভাবে কিন্তু আমি থাকতে থাকতে ২-৩ মাস পর আমার ওয়াইফ চলে গেল।
চলে গেল কি জন্য?
ওই যে আমি নাই, এবং
একেবারেই জান
না,
মারধর করেছেন, এটা অনেকবারই আপনি বলছেন মারধর করেছেন, কি মানে অতিরিক্ত পর্যায়ের?
হ্যাঁ, অতিরিক্ত মারধর করছিলাম, জমিনে মনে করেন কাদু থাকে মানুষের ধান খেত গাড়ে, ওই কাদু করে ওইখানে আমি পর্যন্ত,
ওইখানে পর্যন্ত
মাথাতে পানি নিচে দিয়ে রাখছিলাম, আমার স্ত্রী
পানিতে চুবাই রাখছিলেন,
চুবাই রাখছিলাম।
কতক্ষণ?
২-৩ মিনিট।
সে যদি মারা যেত
তখন ওই
মানে এইরকম করার জন্য
লেগে হয়েছে। তখন আমার বাবা কিন্তু মারা গেছে, মারা যাওয়ার আগে কিছুদিন আগেও কিন্তু আমার স্ত্রীকে বলছে যে ওটা তো আমার পাগলা, শোনো, ও যতই কিছু করো ওরা সারিয়ে কিন্তু তুমি যাবে না।
আচ্ছা,
আমার স্ত্রী এখনো কয় কিন্তু আমি আমার শাশুড়ির দিকে শ্বশুরের দিকে কিন্তু আমি আসি।
কি মানে, আমি জাস্ট একটা জিনিস চিন্তা করছি কি জানেন ভাইয়া, যে কি অসাধারণ একটা সম্মান আপনার স্ত্রী দেখিয়েছে আপনার বাবার প্রতি, আপনার বাবা দেখিয়েছে অন্য একটা মেয়ের প্রতি, যে তার সন্তান নয়, সে তার মানে ছেলের বউ, তার প্রতি, অথচ মাঝখানে আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলে আপনার বাবা এবং আপনার স্ত্রী দুজনকেই আপনি অপমান করে যাচ্ছেন। আচ্ছা বলেন, তারপরে?
তারপর সে চলে যায়, যাওয়ার পরে মামলা করে ব্র্যাকে।
ব্র্যাকে বলতে কি, এনজিও তে মামলা করে?
এনজিও তে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
দেখেছি মামলা নাই, দাদার পর দেখেছে কোর্টে মামলা।
আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এনজিও তে আসলে মামলা তো ঠিক না ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে মানবাধিকার সংস্থা থেকে সেসব, হ্যাঁ, মানবাধিকার সংস্থা নারীদেরকে, নির্যাতিত নারীদেরকে সাহায্য করে থাকে। তো সেইখানে হয়তো আপনার নামটা লেখানো হয়েছিল যে এই ধরনের একটা স্ত্রী এই ধরনের একটা পুরুষের মাধ্যমে নির্যাতিত হচ্ছে, কিছু একটা ব্যবস্থা করা হোক। তারপর?
তারপর কোর্টে মামলা দেখলাম, তখন আর আমি বাড়িতে যাই না।
আচ্ছা, ও আপনার স্ত্রী কি শেষ পর্যন্ত কোর্টে মামলা করে দিল? আচ্ছা, কি মামলা করলো?
নির্যাতন
মামলা করে দিল, যে আমার হাজবেন্ড আমাকে নির্যাতন করছে। এই সময় আপনি সম্পূর্ণভাবে পালায় গেলেন।
তখন আমার বড় ভাই আর তিন ভাই ছিল, আমার বাবা কিন্তু দুটো বিয়ে করে, তার আমার বড় মায়ের ঘরে কিন্তু একটাই ছেলে।
আচ্ছা,
ওই ভাইকে আসামি দেয়, আমার পরে যে তিন ভাই, আমার দুই ভাইকে, তিন ভাইকে ফোঁতে
আমি আসামি দেয়,
সবাইকে আসামি দেয়।
এটা খুব ভালো একটা কাজ করছে। ওই যে বলতেছিলাম না, আপনার বড় ভাইদের কিছু অপরাধ আছে আপনার অপরাধী হয়ে যাওয়ার পিছনে। যাই হোক, এমনি বললাম, এটার কোনো মানে হয় না আসলে, বলুন।
ওরা যখন আসামি হলো, ওরা জামিন মিলল, এখন আমি একা।
আচ্ছা,
এভাবে আসি, থাকতে থাকতে এখন বাড়িতে তো যাই না, ওই যে এখন একটা বন্ধু বলতেছে আজকে আমার কাছে 50,000 টাকা একটা কন্ট্রাক্ট আছে।
আপনার সেই বন্ধুগুলোই যাদের সাথে আপনি যে ওই কি যেন চাপ কলে নিয়ে চুরি করতেন? আচ্ছা,
কয়েক জায়গায় একটা 50,000 টাকার কাজ আছে।
50,000 টাকার কাজ,
চার জন করতো।
আচ্ছা,
কোন জায়গায়? অমুক জায়গায়, জায়গাটার নাম বলবো না। বলে কি কাজ? মোটরসাইকেল।
মোটরসাইকেল কি? মোটরসাইকেল চিন্তাই,
চিন্তাই করবো। ওকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করতে হবে।
ওকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, যে মোটরসাইকেল চালাচ্ছে তাকে?
মানে ও ছিল আরেকজনের শত্রু আর কি, ওদের সাথে কিন্তু দণ্ড পাই যায় থাকে। ও আমার, ও আবার 50,000 টাকা কন্ট্যাক্ট করলো।
আচ্ছা,
যে তোরা যদি ওকে শেষ করতে পারো তো ফোন মোটরসাইকেলটাও নিবি আর 50,000 টাকা পাবি।
মানে আপনাদেরকে কন্ট্রাক্ট দিল যে যদি মোটরসাইকেলটা নিয়ে আসতে পারিস এবং তাকে খুন করতে পারিস,
50,000 টাকাও দেবো আর মোটরসাইকেলটা তোরা নিবি, ওকে দুনিয়াতেই সরিয়ে দিতে হবে।
আচ্ছা, তারপরে আপনারা কি করলেন?
তারপর আমি কি করলাম, এখান থেকে তিনজন গেলাম।
এখন এরকম যারা করে তারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ খুন করে বেড়ায়, আপনার ধারণা?
না।
তাহলে আর কি করতাম? মানে
যা হোক ভাই, যখন আমাকে বললো এই কথা আমি গেলাম। তারপর ওকে, ছেলে কিন্তু দোকান আছে, বিরাট দোকান।
আচ্ছা,
রাতে 10:30 বাজবে, তো ওর দোস্ত বন্ধু একটা দেবতা থেকে রে বাসায় যাস না, কই যাবো কিছুক্ষণ পর,
আচ্ছা
দোকান বন্ধ করে যাবো। তো কি করলো, 11:30 দিকে দোকান বন্ধ করছে, বন্ধ করে মোটরসাইকেল চড়ছে, মোটরসাইকেল সেটি আসতে আসে, আমাদের এখানে একটা কলেজ আছে, কলেজের উপর দিয়ে আর কি রোড, ও যখন ওই জায়গায় আসছে মোটরসাইকেলের সামনে জায়গায় দাঁড়ায় যায় 3,000।
আচ্ছা,
কি
এটা আপনারা প্ল্যান করলেন তখনই যে এই সময় ও মোটরসাইকেল নিয়ে আসবে, আমরা তিনজন এখানে গিয়ে দাঁড়ায় থেকে ওকে
ধরবো আর কি?
ধরবো।
ও যখন আসছে মোটরসাইকেল যখন খাওয়া করছে ধরে ফেলালাম।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধরে ফেললাম।
ধরে ফেলার পরে কেউ হাত ধরছে, কেউ মুখ চাপিয়ে যাচ্ছে, যখন নাচিল নিতে পারে, আর ছুরি আছে আমার এখানে, আমি ছুরি নিয়ে আমি কিন্তু মারমো, আমার সাহস পাচ্ছে না।
আচ্ছা,
আর একটা ঘরে মানুষ নাকি এইভাবে করতে হবে,
হ্যাঁ তারা আবার সাহস দিচ্ছে, সময় তো নাই।
আমি কি করলাম ভাই, ছুরি একটা ঢুকিয়ে দিলাম পেটে, এই জায়গায়
একটা মানুষের পেটে ছুরি
ঢুকে যখন দিছি, এই ঢুকে দেওয়া ছুরিটা যে বাইর করবো, এই সময় পেছন থেকে একটা মাইগারো আসতেছে।
আচ্ছা,
মাইগারোটা যখন আসতেছে, আমাদের মোটরসাইকেল আছে, আর ওর মোটরসাইকেলটা নিতে পারলাম না।
আচ্ছা,
ওর মোটরসাইকেলটা রোডের সাইডে পড়ে গেছে,
মাইক্রোবাসের আলোতে আপনারা ভয় পেয়ে গেলাম,
ভয় পেয়ে গেলাম। যখন সরাসরি আলোটা আসছে,
তখন অলরেডি মানে একবার আপনি ছুরি কাঘাত করেছেন তাকে। আচ্ছা,
মারার পরে ও তো পড়ে গেছে, গাড়ির আলোটা আসছে, আমরা কি করলাম, আমাদের মোটরসাইকেল আছে, আমরা ঝাঁপিয়ে উঠলাম।
আচ্ছা,
ঝাঁপিয়ে চলে গেলাম অন্য পাশে চলে গেলাম।
আচ্ছা, আপনারা তখন নিজেদের যে বাইকটা ছিল আপনাদের,
আমাদের নিজের বাইকটা নিয়ে চলে গেলাম,
ওইটা নিয়ে আপনারা দৌড়।
আচ্ছা, চলে গেলাম
এবং ওই লোকটা ওখানে ছুরি কাঘাত অবস্থায় পড়ে
রয়েছে,
রক্তাক্ত অবস্থায় একটা লোককে ফালা দিয়ে চলে গেলেন। আপনাদের খারাপও লাগলো
না?
আচ্ছা, তারপর
ধরুন এখান থেকে চলে গেলাম, একটা দোকান ছিল আমাদের, ওই যে এর আগে বললাম আমাদের একটা দোকান আছে, ওই দোকানে কিন্তু আমার আড্ডা থাকতো সবসময়।
আচ্ছা,
রাত দশটাকে একটাকে আমি ওই দোকানে যাই আগে, ওইখানে যাই ডাইরেক্ট আমাদের মোটরসাইকেল ওইখানে ঢুকলাম।
আচ্ছা,
যাই দেখি যে ওরা তো দেখে কয় কিরে শুনে রক্ত গেল, যে এই ঘটনা পিছনে টিউবওয়েল আছে তাড়াতাড়ি দেখাল।
আচ্ছা,
ওটা পিছু ডাক্তারের দোকান,
ডিসপেন্সারি আর কি,
যে ওইখানে ভিতরে ঢুকে হাত সব ফ্রেশ করলাম। তারপর আসি সকালে,
ছুরিটা কি তখন আপনার কাছে?
ছুরিটা আছে, ছুরিটা নিয়ে আসলাম, আসার পর এগুলো ফ্রেশ ট্রেশ করলাম, তারপর আসি সকালে।
আচ্ছা, যেই লোকটাকে আপনারা আক্রমণ করেছিলেন সেই লোকটা আপনাদের চেহারা দেখে
কেউ চিনেন? কাগজ চিনবে না।
আচ্ছা,
আমরা তো দোকান তো মনে করো সামনে তো কোনদিন যাইনি,
ওই লোক তো আপনাদের চিনে
না,
কিন্তু মানে যখন কাজটা করতে যাচ্ছেন করতেছেন তখন কি সে আপনাদেরকে দেখে নাই?
না, আমাদেরকে দেখে নাই।
কেন, আপনারা কি চেহারা ঢেকে রাখছিলেন নাকি অন্ধকার
অন্ধকার ছিল? না,
আচ্ছা, ইচ্ছা করে অন্ধকারে করেছেন যাতে পরবর্তীতে না চেনে।
আর আমরা তো চিনবো না, যে আমাদের কন্টাক্ট করেছে কিন্তু পাশ থেকে দেখাই দিয়েছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
ওর বাসা কিন্তু ওই জায়গা, আমাদের বাসা কিন্তু দূরে,
সে মানে নজর রাখছে আর কি যে কাজ হচ্ছে কিনা আমি দেখি। আচ্ছা,
তখন চলে গেলাম আসি।
এবার এখানে কতদিন পালিয়ে থাকলেন এটা নিয়ে?
এটা নিয়ে দুই তিন দিন ছিলাম।
আচ্ছা, দুই তিন দিন এই ঘটনার পরে আপনারা আর বেড টের হলেন
না?
নিজেদের মতন গান
গাইলেন?
বাসাতে তো যাওয়া আপনার পক্ষে সম্ভব না, বাসায় গেলে তো আপনি অ্যারেস্ট হবেন, আপনার উপরে তখন মামলা চলছে।
এখন কিন্তু আমি ভাই ওয়ারেন্টের আসামি, এখন মামলা চলছিল কিন্তু দুই বছর, কিন্তু এর মধ্যে একটা হাজিরা দেন।
আচ্ছা, আপনি কোন হাজিরা দেন নাই, কারণ আপনি তো জানেন হাজিরা দেওয়া মাত্র আপনি অ্যারেস্ট হবেন, কারণ সেই নির্যাতন তো আপনি করেছেন, করেননি তা তো
না,
এবং আপনার বিরুদ্ধে প্রমাণ আছে, এবং খুব সম্ভবত যেহেতু আপনার ভাইদের উপরেও আক্রমণ এসেছে, আমার ধারণা আপনার ভাইরাও আপনার বিরুদ্ধেই সাক্ষী দিত যে না, যা করারও করছে, আমরা করি নেই কিছু, তাই না? ব্যাপারটা অনেকটা এরকমই ছিল। ওয়েল, আমরা এই মুহূর্তে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর তাজুলের কাছে কিন্তু আমরা শুনবো যে একটা মানুষ কখন পারে একটা মানুষের সাথে এই ধরনের নৃশংসতা করার পরে সেখানে সেই মানুষটাকে ফেলে রেখে চলে যেতে। প্রথমত একটা মানুষকে খুন করার ডিসিশন নিতে অনেক সাহস লাগে, আমি এই জিনিসটা আসলেই বুঝলাম না রশিদ ভাই, যে আপনি ছোটখাটো অপরাধ করতেন, আপনি চুরির মধ্যে ছিলেন, আপনি হয়তো অ্যাডিক্টেড ছিলেন, উল্টাপাল্টা কিছু খাইতেন, আপনি হয়তো আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন, মারধর করতেন, এটা অনেক বড় অপরাধ, কিন্তু আমি একটা জিনিস আসলেই বুঝতে পারছি না যে আপনার মানসিকতা থেকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করে আপনার বাবা যে রকম কথা বলতেন, আপনার মা যেভাবে আপনাকে আদর করতেন, যেভাবে আপনার বাবা আপনার স্ত্রীকে পর্যন্ত বলেছে যে এটা কিন্তু আমার পাগলা ছেলে, তো তার যে আদরটা ছিল, এই এই অবস্থার একটা পরিবার থেকে আপনার কিভাবে মনে হলো যে আপনি খুন জাতীয় কোনো কাজের সাথে লিপ্ত হওয়াটা আপনার জন্য ঠিক হবে? আপনি কি আসলেও তখন ওই বয়সটা ছিল না আপনার বোঝার যে ভবিষ্যতে কি হতে পারে এটার জন্য?
তখন আমি ভাইকে বলতে কি, আমি যে বাইরে ছিলাম
নাকি স্ত্রীর কষ্টে?
স্ত্রীর কষ্টে আর বাইরে ছিলাম, কেন আমার টাকার দরকার, চলতে হলে টাকা লাগে, হোটেলে খাই দিয়ে গেলেও টাকা লাগে,
কিন্তু একবার যদি আপনার ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় টাকা
লাগে, কোনো জানা ছিল না আর কি ঠিক মতো আর কি।
মানুষ খুন আপনার কাছে অপরাধ মনে হতো না? নিজে
না, না আমার কাছে ওটা কোনো ব্যাপার ছিল না। তো এই যখন ভাই তিন চার দিন পালিয়ে রইলাম, কোনদিকে বাইর হইতেছি না, এই সময় একটা খবর আসলো যে রংপুরে অমুক জায়গাতে একটা মোটরসাইকেল আসবো, ওটা আটক করবো।
আচ্ছা, এর মধ্যে আমরা একটা অপরাধ থেকে এখনো বের হতে পারিনি, এর মধ্যে আরেকটা অপরাধের কন্ট্রাক্ট চলে এসেছে তার কাছে, কারণ আগের কাজটা হয়তো কিছুটা হলেও সাকসেসফুল ছিল, যেটার অনুযায়ী তাকে আরেকটা কাজের জন্য তারই সাঙ্গপাঙ্গরা হয়তো টাকাটাকি করছে, এম আই রাইট? ঠিক আছে না?
জি ভাই।
ওকে, সো আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে আমরা দেখব অপরাধের গণ্ডিটা আসলে আলটিমেটলি কোন পর্যন্ত যাচ্ছে। এই পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছি, আমি জাস্ট অবাক হচ্ছি যে যেখানে একটা খুনের অলমোস্ট একটা অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেল, সেই রাস্তাটাতে পরবর্তীতে পুলিশ আসলো কিনা, কি হচ্ছিল না হচ্ছিল, কোনো প্রমাণ খোঁজার চেষ্টা করলো কিনা, কিছু পাওয়া গেল কিনা, এই সব ব্যাপারে আমরা জানবো। একটা জিনিস মনে রাখবেন, আপনি যত যত চতুর অপরাধী হন না কেন, আপনি কখন নিজের অজান্তেই প্রমাণ ফেলে আসবেন, নিজের অজান্তেই কখন নিজের জাল বুনে আসবেন, সেটা কিন্তু মানে বোঝা যায় না। আমার ধারণা এই জিনিসটা রশিদ ভাই অনেকদিন পরে উপলব্ধি করতে পেরেছে। রশিদ ভাই, আপনি কি বিনা প্রমাণে ওখান থেকে আসলে চলে আসতে পেরেছিলেন, হ্যাঁ বা না বলুন?
না,
কোন একটা প্রমাণ ওখানে ছিল, সেই প্রমাণটা কি আমরা জানবো ছোট্ট একটা বিরতির পরে। ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও আসি, আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2, আর আমি আছি আপনাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে। আমাদের সাথে আছে রশিদ, আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে তাহলে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনো ভাবেই ভুলবেন না। স্টে টিউনড উইথ 89.2।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
শুনছেন এবিসি রেডিও 89.2 আর চলছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আমাদের সাথে আছে রশিদ আছে, আর রশিদের কাছ থেকে আমরা শুনছিলাম অপরাধের গণ্ডি কিভাবে আস্তে আস্তে বাড়ে, অপরাধের পরিধি আস্তে আস্তে কিভাবে বাড়ে। তবে এটা আমাদেরকে মানতেই হবে, যে কারণে আমি ওই সময় প্রশ্নটা করেছিলাম যে আপনি খুন করার ডিসিশনটা কিভাবে নিয়ে নিলেন। প্রথমত আমার মনে হয় না প্রত্যেকটা মানুষের পক্ষে সম্ভব এই ডিসিশনটা নেওয়া, যতই তার উপরে প্রেশার থাকুক, যতই তার উপরে কি বলবো যে তাকে ব্ল্যাকমেইল করা হলে অনেক সময় অনেককে যদি বাধ্য করা হয় যে তুমি এই মানুষটাকে মারো, তারপরে হয়তো সে রাজি হবে না। এটা অনেক ভিতর থেকে একটা অন্যরকম নেগেটিভ ভাবে একটা নেতিবাচক সাহসের প্রয়োজন আছে, যে নেতিবাচক সাহসটা হয়তো মানুষ নিয়ে জন্মায়, হয়তো সবার মধ্যে থাকে না। যদি সবার মধ্যে থাকতো তাহলে সবাই কোনো না কোনো কারণে খুন করতে পারত। ইভেন এমন অনেক সময় ব্যাপার হয় যে মানুষ অনেক সময় নিজের মেজাজকে কন্ট্রোল করতে না পারে, প্রচন্ড কষ্ট পেয়ে প্রচন্ড ধোকা উপর থেকে হয়তো একটা মানুষের সাথে এমন করতে পারে, একটা হয়তো নিজের খুব কাছের কাউকে বা নিজের খুব দূরের কাউকে বা চরম শত্রুকে বা কোনো দেশদ্রোহীকে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি এখানে যেটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে সেটা হচ্ছে যে রশিদ ভাই কিন্তু জানেন না যে যেই মানুষটাকে খুন করতে বলা হয়েছে সেই মানুষটার সন্তান আছে কিনা, সেই মানুষটা কয় টাকা দিয়ে সংসার চালায়, তার জন্য তার মা অপেক্ষা করবে কিনা রাত্রে, রক্তাক্ত ছেলেকে দেখে কেউ কাঁদবে কিনা, এই জিনিসটা কিন্তু রশিদ ভাইয়ের মাথায় তখন আসেনি। তার মাথায় তখন ছিল শুধু চাহিদা, শুধু 50,000 টাকা, শুধু বাইক, শুধু নিজে, যেটাকে আমরা বলতে পারি স্বার্থপরতা। এর চেয়ে বড় অপরাধ মানব জগতের সাথে মানবের মনে হয় করা সম্ভব না। যখন আমরা শুধু নিজেদের চিন্তায় সীমাবদ্ধ হয়ে যাই না, তখন আমাদের পক্ষে এগুলো করা সম্ভব হয়, আদারওয়াইজ এই জিনিসটা সম্ভব হয় না। ওয়েল, ওয়ান মোর টাইম ওয়েলকাম ব্যাক টু দ্য ডার্ক ওয়ার্ল্ড, ইটস রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রশিদ ভাই বলেন, আপনি বলছিলেন কোন একটা প্রমাণ রয়ে গিয়েছিল যেখানে আপনি অকারেন্সটা ঘটান।
প্রমাণটা রয়েছে মনে হয় ওইখানে যখন আমরা বাইকে ড্রাইভার করতেছি, ওই সময় আমার পকেটে একটা নোটবুক ছিল।
আচ্ছা,
নোটবুকে আমার একটা আমার ওয়াইফের ছোট ভাই ছিল, তার ফোন নাম্বার লেখা ছিল, কিন্তু আমার নামটা ছিল,
আপনার নাম ছিল নোটবুকে,
ফোন নাম্বারটা ছিল।
আপনি স্পটে ফেলে আসেন?
জি, যখন মোটরসাইকেল চড়তে যাচ্ছিলাম আমার পকেট থেকে পড়ে গেছে,
অস্থিতিতে পড়ে যায়।
হ্যাঁ, নিজে জানি না। তো যখন বাসায় চলে আসি, ওই যে 3-4 দিন তো পালাইছিলাম, পরের দিন কিন্তু ওইখান থেকে ফোন আসলো আমার আমার যে ওয়াইফের ভাইয়ের ফোনে।
কে ফোন দিল?
ওইখানকার লোকে যেখানে অঘটনটা ঘটছিল।
আচ্ছা,
করার পরে ফোন দিয়ে বললছে যে আচ্ছা ভাই, এটা কি আপনার কি রশিদ কেছে নেন? কেন, ওইখানে একটা অঘটন ঘটছে, একটা ছেলের পেটে ছুরি টুরি ঢুকছে, সে তার কিন্তু একটা জিনিস আছে এখানে, আমি তো জানি না, আমরা রশিদকে চিনি না তো।
আচ্ছা, এই ঘটনাটা আপনারা কি আপনার নিজের বাড়ির এলাকা থেকে অনেক দূরে ঘটিয়েছেন?
অনেক দূরে।
আচ্ছা, ওকে,
প্রায় 10 কিলো। তো এই বলতেছেন আমরা তো চিনি না।
আচ্ছা,
কয় চিনেন না মানে আপনাদের ফোন নাম্বার লেখা, আপনারা চিনেন না মানে আপনারা অবশ্যই জানেন।
হ্যাঁ,
কয় না আমরা চিনি না, এই কথা করার পরে কি করলো, সিমটা বন্ধ করে রাখছে।
আচ্ছা, আপনার শালা
শালা বন্ধ করে রাখার পর আমি যে দোকানে আড্ডা দিতাম, ওইখানে আমার পরের দিন দেখি যে আমার শাশুড়ি আমার ওয়াইফ আরো আসতেছে।
আপনি দেখলেন কিভাবে?
দোকান থেকে দেখা যেতে,
দূর থেকে দেখছেন যে তারা আসতেছে।
তারা আসতেছে, আমি কি করলাম, দোকান থেকে বাইরে এলাম।
আচ্ছা,
বাইরে আরেক জায়গায় গেলাম।
আচ্ছা,
তারপর দোকানদার যা জিজ্ঞেস করতেছে, আমার শাশুড়ি বলতেছে আমার জামাই মেয়ের জামাইটা আছে এখানে, তা আসলো, থাকার পর কোন দিকে যেন গেছে, এখন তো কই আছে জানি না।
আচ্ছা,
তো বলছে যে ও এরকম জায়গায় একটা অঘটন ঘটে আসছে, তোমাদের সঙ্গে তো ঘুরে ফিরে তোমরা তো হয়তো সব জানো।
আচ্ছা,
তো ওকে বল সাবধান করে দিবে, ও যখন সাবধানে বেড়ায়।
এটা আপনার শ্বশুর বললো?
শাশুড়ি।
শাশুড়ি, আপনার শাশুড়ি ওই দোকানে এসে দোকানদারকে বলে গেল?
হ্যাঁ,
মানে সে আসলে ওনার মেয়ে যে মামলা করেছে আপনার নামে, সেই ক্ষেত্রে আপনাকে খুঁজতে আসেনি
না,
তারা ওই ফোনের বেসিসে উল্টো আপনাকে সাবধান করতে এসেছে যাতে ও সাবধান থাকে। আচ্ছা,
দোকান থেকে আমার শাশুড়ি চলে যাওয়ার পরে,
হ্যাঁ হ্যাঁ,
আমার শাশুড়ি কি করলো, আমার মামা শ্বশুর মোহরের সঙ্গে যোগাযোগ করলো।
আপনার মামা শ্বশুর একজন মোহরী ছিলেন?
কোর্টের মোহরী ছিল।
আচ্ছা,
তো ওনার সঙ্গে যোগাযোগ করলো যে ব্যাপার, জামাইতে এই ঘটনা ঘটাইতেছে, কি করা যায়।
আচ্ছা,
মেয়েটা দিয়ে তো শান্তি পেলাম না, এখন কি করবি? তো ঠিক আছে, জামাইয়ের সঙ্গে আমি কথা বলে দেখি।
আচ্ছা,
জামাইকে আমি ডাকি, দেখি কি কি বলে জামাই, ভালো হবে না খারাপ হবে, আরো যদি খারাপ হয় তাহলে আমার মেয়েরা কি লাভ আছে?
সেটাই।
তারপর আমি কি করলাম, আমাকে ডাকলো।
আচ্ছা,
আমি গেলাম, কিন্তু ওরা পারতো যে আমাকে ধরাই দেওয়ার জন্য। ধরাই দিল না, আমি গেলাম সালাম দিলাম, বলতেছে বাবা বসো।
এখানে কি আপনার ওয়াইফ ছিল?
না না,
সে জানে না,
না ওরা কেউ জানে না আমি ধরাই গেছি না।
এবং আপনার শ্বশুর বাড়ির কিছু লোকজন গোপনে আপনাকে বাঁচানোর চেষ্টা করছে, অসাধারণ। তারপর
তারপর কি আমি গেলাম, বাবা শোনো তোমাদের বংশ কিন্তু আমি সব দেখি নেই, তোমাদেরকে আমি তোমাদেরকে দেখে কিন্তু বিয়ে দেয় নেই, আমার ভাগ্নেরে দেয় নেই, যেতে তোমার বাবা বাবার দিকে দেখে তোমাদের বংশ দিকে দেখে দিছি।
আচ্ছা,
কিন্তু তুমি যে এই ধরনের লোক এই ধরনের রাস্তায় গেছো আমরা কখনো কল্পনা করিনি।
আচ্ছা,
তোমাদের বংশ কিন্তু এটা নাই, এখনো বাবার সময় আছে, ভালো হয়ে যাও।
আপনার তখন খারাপ লাগেনি?
খারাপ লাগতে কি আমার মনে মনে একটা হিট আসছে যে কি কয় আর ওনার ভাগ্নিতে আমাকে এই রাস্তায় নামাইলো। কিন্তু ভাই
আপনার এখনো কি মনে হয় যে উনি আপনাকে এই রাস্তায় নামাইছে?
না, এখন আর মনে হয় না।
আপনি কি বুঝতে পারতেছেন যে কোনো একটা কারণে নিজের অজান্তেই আপনি অপরাধের জগৎটাকে বেছে নিয়েছেন? আপনি তো ঘুর ঘুর করতে করতে অনেকে তবলিক জামাতেও চলে যায়, সেটা তো করতে পারতেন। ওখানে তো খাওয়া দাওয়া দেওয়া হয়, তাই না?
আমার মামা শুধু আমাকে বললো এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও।
আচ্ছা,
আর যদি না হওয়া ভালো তাহলে তো করার কিছু নেই, আমার ভাগ্নি আমরা নিয়ে আসবো।
আচ্ছা,
আমি বললাম মামা শুনেন আমার কিন্তু কিছু না, আপনি দেখেন আমার মনে কিছু নেই, আপনার ভাগ্নিকে বোঝান, আপনার ভাগ্নিকে আমার বাড়িতে পাঠাই দেন, আমি ভালো হই কিনা দেখেন।
আচ্ছা,
তো কয় ঠিক আছে তুমি যদি ভালো হইতে পারো তাহলে আমার ভাগ্নি যাবেই।
আচ্ছা,
তো ওইখান থেকে আমি বাইরে চলে আসলাম, মামা আজকে যাই আরেকদিন আসে দেখা করবালা।
আচ্ছা,
চলে আসার পরে কিন্তু ওই যে যে ছেলেটা হাফ মার্ডার করে আসলাম, ও কিন্তু আমাদের এলাকায় একটা হাসপাতাল ছিল, ওখান থেকে কিন্তু ওরে রিটার্ন দিল।
আচ্ছা,
রিটার্ন দেওয়ার পরে এটা আমরা শুনতেছি দুই তিন দিন পরে আর কি শুনতেছি, রিটার্ন দেওয়ার পর ওরে নিয়ে গেছে রংপুর সদর হাসপাতালে।
আচ্ছা,
তখন কি করি এখন ওই তিনজনে
আপনারা কি ভয় পেতেছেন?
না না,
তাহলে
ভয় নেই। তারপর চিন্তা করতেছি যদি যায়, যদি সে কেউ বলে যে এরা আসলো তখন কি হবে? তখন ওর বন্ধু যেটা ছিল ও বলছে তোর কোনো টেনশন করিস না চল,
মানে যে আপনাদেরকে কাজটা দিছে সে,
চল দেখতে যাবো। আমরা কি করলাম তিনজনে রংপুরে আসলাম।
আচ্ছা,
ও তো বেশি মনে হয় শক্ত জিনিস খাইতে পারে না, আপেল টাকা খাইতে পারে না, আমরা সে কি করলাম পাউরুটি নিলাম, কলা নিলাম, নিয়ে ওর ওইখানে আসলাম।
আচ্ছা,
আর সে দেখলাম, আর সে দেখি পেট ফুলে, অবস্থা খুব খারাপ
আপনার ছুরির কারণে।
হ্যাঁ, ব্যান্ডেজ করে রাখছে। দেখো ওইখান থেকে দেখা সাক্ষাৎ করে চলে গেলাম।
কি দেখা করলেন? তার সাথে কথা বললেন?
বললাম, ওর বন্ধু ছিল, ওর বন্ধু জিজ্ঞেস করলো কিভাবে কি হলো, তুই আমার তো জানালেই না, কিন্তু ওই জানে সব।
অথচ সেই কাজটা করাইছে আপনাদের। তখন আপনার তখন কেমন লাগছিল?
তখন আমার কাছে খুব খারাপ লাগছিল,
সামনে একটা লোক এই অবস্থায় অসহায় অবস্থায় পড়ে আছে হাসপাতালে,
খুব খারাপ লাগছিল।
এবং এই কাজটার জন্য আপনি দায়ী?
জি,
শুধুমাত্র টাকা,
টাকার জন্য এই ব্যবস্থা। তারপর ভাই ওইখান থেকে যখন চলে আসি, লাস্টে চিন্তা করতেছি কি করবো।
হ্যাঁ,
এখন আমার মামা শ্বশুর সঙ্গে বলার পরে যে আমার স্টেজে আসে আমি ভালো হয়ে যাবো, হওয়ার পরে দেখি যে
ওখান থেকে চলে
চলে আসলাম। আসার পর পরের দিন
আচ্ছা
আমার কাছে ফোন আসে।
আচ্ছা,
ফোন আসে বলতেছে আজকে আমার এক বন্ধু বলতেছে কালকে অমুক জায়গায় যাবো আসিস।
আচ্ছা,
আমি বললাম কালকে যেতে পারবো না, কেন আসাই লাগবে,
আসতেই হবে,
আসতে হবে। পরের দিন
এই বন্ধু কি সেই বন্ধু আগের বার যে
আগের বন্ধু? তো এই করলে কালকে আমি সকালে আগে তোর সঙ্গে দেখা করি।
আচ্ছা,
দেখা করার পরে তারপর কি করবে পরে দেবার? আমি কি করলাম 9:10 দিকে ওর সঙ্গে দেখা করলাম, একসঙ্গে চা নাস্তা খাইলাম।
আচ্ছা,
কারবার বলতেছে আজকে অমুক রোডে আমার একটা মোটর সাইকেল আসবো, ওটা কিন্তু নিতে যাবো।
আচ্ছা,
আমি বলে কোন জায়গায়?
আপনি কোন জায়গায় জিজ্ঞেস করছেন? আপনি কিছুদিন আগে আপনি একজনকে আঘাত করেছিলেন, তার খারাপ অবস্থা দেখে আসছেন, আপনার খারাপ লাগলো, সেগুলো কোথায় গেল?
আছে,
ওগুলো নিয়ে আপনি আরেকটা কাজের কথা
জিজ্ঞেস করছেন?
তার মানে ওই খারাপ লাগাটা মিথ্যা ছিল?
জি, ওটার ওটার মনে কিছুই নাই, ওটা চলে আসার পর এখন বলতেছে কোন জায়গায়, কম জায়গায় যাও, যাবো কত টাকা হয়েছে?
আচ্ছা,
কয়টা মোটর সাইকেল নিয়ে আসবো ঠিকঠাক নাই, খালি চিন্তা করবো। এটা
মোটর সাইকেল চিন্তায় একটা কাজ পাইলেন আপনি।
তো যাও কটার সময় যাবি? 6টার দিকে এখান থেকে বাইরে যাবো।
একটা জিনিস কিন্তু এখানে আমাদের বুঝতে হবে শ্রোতা বন্ধুরা, এখানে কিন্তু এখন উনি যে অপরাধটা করছেন সেই অপরাধটা কিন্তু 100% অপরাধে পরিণত হলো, কারণ এই সময় কিন্তু সব ঠিক হতে যাচ্ছিল। আপনি যদি ঠিক কাজ করছেন, আপনি বলে আসছেন আপনার মামা শ্বশুরকে যে আপনার ওয়াইফ যদি আসে তাহলে আপনি আবার আগের মতন সংসার করবেন, আমি ভালো হয়ে যাব, এই বিশ্বাসটা কিন্তু আপনি রাখতে পারলেন না রশিদ।
রাখতে তো পারলাম না ভাই, তারপর কি করলাম চলে গেলাম।
গেলেন ওই কাজে?
জি, যাওয়ার পর বলতেছে।
এবং এটা কোন সময়ে ঘটলো তখন?
রাতের
9টার সময়,
শীতের দিন, তো কুয়াশা খুব। তো শীতের দিন তিনজন যায় আসি, এখন ওরা তো আমরা তো জানি হয়তো আসবোই।
আচ্ছা,
তো তিনজন দাঁড়াই রইলাম রোডের সামনে, রোডের সাইডে দাঁড়াই রইলাম, এই যে মোটরসাইকেল, কারো মোটরসাইকেল নেই যাক।
আচ্ছা,
এই যে মোটরসাইকেল আসতে আসতে ওরা বলছে আমার একটা লাঠি দিল, ওই লাঠি দিয়ে তুই মোটরসাইকেলের সামনে চাকায় ঢুকাই দিবি, যা করার লাগে আমরা করবো।
ওকে,
তো কইলে আমি পারবো না, মোটরসাইকেল যদি ঢুকে দিতে পারি, আমি যদি পল্লি করি তো আমি কি করবো?
আমার মনে হয় যারা বাইক চালান, আমার আশেপাশে যারা শুনছেন এই মুহূর্তে যারা বাইক চালান, তারা এখান থেকে অনেক কিছু শিখবেন। রাতের বেলায় গভীর রাতে আপনারা কোথাও যাচ্ছেন, আশেপাশে যদি দেখেন লোকজন সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে আছে বা হাতে কোনো কিছু নিয়ে দাঁড়িয়ে আছে বা ঢিল ছুড়েছে, সেই ক্ষেত্রে আপনার মোটরসাইকেলের কন্ট্রোল আপনাকে আরো ভালোভাবে করতে হবে, এটা আজকে থেকে বুঝে নেন ভাইয়ারা। হ্যাঁ বলেন।
আমি মনে করেন আমি লাঠি নিয়ে দাঁড়িয়েছি, যেটা করাতে হবে আমি দেখেছি লাঠিটা ঢুকে না দিয়ে ঢেল দিছি।
আচ্ছা, যখন হোন্ডাটা আসলো তখন আপনি ঢিল দিলেন?
ঢিল দেওয়ার পরে
ওই লোকটা কি ওই মানে যে সময় আসার কথা ছিল তখনই আসছে? তার মানে হচ্ছে আপনার যে বন্ধু বান্ধব যে গ্যাং, সেই গ্যাং আগে থেকে খবর নিয়ে রাখে।
আমি যখন ঢেল দিয়েছি লোকের পায়ে লাগছে।
আচ্ছা,
পায়ে লাগার পর ওর তো লাঠি তো মোটা, তো পায়ে লাগার পর ওই ঝাপ ধরেছে, পড়ে গেছে, পড়ে গেছে, তারপর ওকে গেছে, ওর ওদেরকে ধরলো, ধরে হাত ঠ্যাং বাঁধলো,
বেঁধে ফেললো,
বাঁধে দিয়ে।
ওই লোকটার বয়স কিরকম হবে?
লোকটার বয়স
আপনাদের চিন্তাই ছিল যে ওই বাইকে করেই তো আমরা ফেরত যাবো,
অটোতে গেলাম।
আপনারা আলটিমেটলি বাইকটা চিন্তাই করলেন এবং ওকে ওইখানেই বেঁধে রেখে চলে
আসলাম আমাদের বাড়িতে। আমাদের এখান থেকে প্রায় 18 কিলো চলে আসলাম। আসার পরে এখন তিন জনে বলতে করতেছি বাইকটা বিক্রি করবো। এখন আরেকজনে কইতেছে বাইকটা বিক্রি করে কি করবো, বাইকটা আমি রাখে দিই, যাক আমাদের তো থাকবে, আমি 30,000 টাকা দেবো।
আচ্ছা,
30,000 খালি
মানে 30,000 আপনাকে শুধু একাকে দেওয়া হবে?
30,000 টাকা মোটরটা দেবে আর কি, আবার তিন জন ওই 30,000 ভাগ করে নেওয়া হবে।
আচ্ছা, বুঝতে পেরেছি, মাত্র 10,000 টাকা।
আমি খেলাম এই গাড়ি যদি 30,000 টাকা দেওয়া ভাগে পাম 10,000 টাকা, এই টাকা তো রাখবো, আবার শেষ হয়ে যাবো।
আচ্ছা,
আবার পরশু দিন যাবো কই, তারপর বলতে ঠিক আছে 10,000 টাকা তুই নিবি, 10,000 টাকা আর 10,000 টাকা আমার, মোটরসাইকেল আমাকে থাকবে, কিন্তু কাজ করবো মোটরসাইকেলেই।
আচ্ছা, মানে এই মোটরসাইকেল দিয়েই কাজ করবো?
কাজ করবো,
কাজ করবেন বলতে তো আসলে চিন্তাই করবো,
চিন্তাই করবো। তো আমি কি করলাম, ঠিক আছে 10,000 টাকা যখন আমার দিতে চাইতেছো, 10,000 টাকা আমি নেবো না।
আচ্ছা,
আমি না নেই, একটা কাজ করো 10,000 টাকা তোমরা রাখো, কিন্তু আমি এসব আর আসবো না।
আপনি আর অপরাধ করতে রাজি
না? যে আমি 10,000 টাকার জন্য আজকে এটা এখানে ধরা বলে কি হইতো আমার?
এটা চিন্তা করে আপনি কথাটা বললেন যে মাত্র 10,000 টাকা পাচ্ছি এত কিছু করার পরে, অথচ ধরা পড়লে হয়তো গণপিটুনি খায় মরে যেতে পারতাম।
ঠিক আছে, না আসিস নাই, তোর মতো লোকের আমার দরকার নেই আর।
আচ্ছা,
আমি বলি ঠিক আছে আমি আসবো না, কিন্তু আমার গান্ধা চলতেছে ভাইয়া।
আচ্ছা, গাঁজাটা আপনাকে একদম পেয়ে বসেছে?
ওটা চলতেছে, দিনে কম করে 60-70 টাকা আমার লাগতো। তখন ওখান থেকে চলে যাওয়ার পরে আসি, এখন চিন্তা করতেছি আমি এখন বাড়িতে যেতে পারতেছি না।
আচ্ছা,
এখন কি করবো? সেই গ্রামে গেলাম আমাদের এলাকায়, এলাকায় যায় দিদি মেশিন ঘর আছে তোলা, মেশিন ঘরে চাকা উসকে নেই, মেশিনের চাকা আছে একটা 20-30 কেজি পর্যন্ত হয়।
আচ্ছা আচ্ছা,
চাকাটা উসকে
পুরোপুরি লোহার?
জি, ওটা উসকে বিক্রি করি ফেলাই। আমাদের বাড়ির পাশে এক লোক ছিল, ওর সঙ্গে আমার এক দোকানে চা খাইছি সেই রাত্রে। চা করার পর বলতে মামা কেমন আছেন, আছি তো ভালো, মামা কই যাবেন? আমি কইলাম আমি যাবো তো এক জায়গায়, কয় আসলে আমাদের বাড়িতে যাই, কইলেন এখন যাবো না, কিন্তু আমি ওর পিছনে পিছনে গেছি। ওর ঘরে ওর কাছে ফোন রাখটা ছিল, ফোনটা নেওয়ার লেগে
আপনার চিন্তা ছিল, আপনি জানতেন ওর কাছে একটা
ফোন আছে? আমি ফোনটা লেগে ওর পিছনে পিছনে গেলাম, দেখি ও ঘুমাইছে। ঘুমাসার পরে ঘরের রুমে ঢুকছি, ফোনটা দেখলাম যে নাই, খুঁজতেছি খুঁজতে খুঁজতে পাইতেছি না, ওই রুম থেকে আবার বাইরে হয়ে চলে আসলাম, পাশে একটি বলে হ্যান্ডেল পাইতেছি। ওর মা কি করলো, দরজার নিচ দিয়ে কিন্তু দেখলো যে কে যেন হাঁটতেছে।
আচ্ছা, ঘরের ভিতরে?
হ্যাঁ, ঘরের ভিতর থেকে বাইরে।
আচ্ছা,
কে যেন হাঁটতেছে, ছেলেটাছে কেনা যেন আইস রে, কেনা যেন আইসি।
আপনি শুনলেন?
হ্যাঁ, আমি কি করলাম ভাই, দর।
আচ্ছা,
যে একটা পুকুরে খাল আছে, খালে পড়ে গেলাম।
আচ্ছা,
খালে পড়ে যাওয়ার পরে যাক ওইখানে গিয়ে আমাকে ধরলো।
আচ্ছা, আপনাকে ধরে ফেললো? তখন এত রাতের বেলা লোকজন মানে ওনার চিল্লা পাল্লিতে লোকজন জড়ো হয়ে গেছে,
চারপাশে মানুষ আসলো, রাস্তা লাইসে আমাকে ধরে ফেলালো। আমাকে ধরার পরে অনেক মারধর করলো, এলাকা সবাই আমাকে চিনে হোক, ওই এলাকা কিন্তু আমাদের মেশিন কিন্তু জমি চাষ করতো এলাকাতেই।
আচ্ছা,
মারা
গেছেন। আর আপনার মা কার সাথে থাকেন?
এখন আমার মা বর্তমান ঢাকা গাজীপুরে আছে, বড় বাড়ি, বড় ভাইয়ের সাথে আছে। ধরা যখন পড়লাম, পড়ার পরে মাদুর অনেক করলো, করার পরে
এলাকার সবাই মিলে
করার পরে মাথায় আঘাত দিয়েছে, এখনো ফুলে আছে আর কি। মাদুর খাওয়ার পরে ভাই কি করি আর কত কামু মাদুর, রাত্রে আসি পরের দিন
করে কি তারা আপনাকে পুলিশে দেয়নি? এমনিতে
সেই রাত তখন কিন্তু রাত্রে পুলিশ সেনাবাহিনী কিন্তু টল দিত এলাকায়।
আচ্ছা আচ্ছা,
তো এরা কি করলো, বুদ্ধি করলো যে সেনাবাহিনী তো আসে এগো হাতে দেয়, এখন কেউ কইতেছে এলাকার ফুলা দিয়ে কি করবা,
যা শাস্তি দেওয়া আমরা দিছি,
যা শাস্তি দেওয়া আমরা তো দিয়েছি, আর কেউ কইতেছে না থানা দিয়ে দে।
আচ্ছা,
কইতে তো খাটি চল না, এগো কম ছিল তুমি যাও। আমার বড় ভাই আসলো, আসে আমার নিয়ে গেল।
আচ্ছা,
নিয়ে যাওয়ার পরে এখন আমি ছোট বোনকে বললাম, বড় যে বড় বোন আছে এগুলো ফোন করো, সবাই যেন আসে একসঙ্গে আজকে খাবো।
আচ্ছা, আপনার বড় ভাই এটা আয়োজন করলেন?
হ্যাঁ।
আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নিব, বিরতির ঘন্টা বেজে গেছে এবং শেষ ভাগ যাহা বলিব সত্য বলিব শেষ ভাগ নিয়ে আবারও আসছি আপনাদের সাথে। ছোট্ট একটা বিরতি, বিরতির পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আপনারা দেখলেন একটা মানুষ কিভাবে আস্তে আস্তে অপরাধের দিকে ধাবিত হয়, এবং অপরাধের দিকে ধাবিত হওয়ার সবচেয়ে বড় সমস্যা কি জানেন, কার্যক্ষমতা চলে যায় মানুষের, তখন আর কাজ করার ইচ্ছে জাগে না, কারণ তখন মনে হয় অপরাধ করলেই তো আমি টাকা কিছু পাচ্ছি এবং খুব সহজেই পাচ্ছি, এবং সেটা দিয়ে মোটামুটি আমার যা দরকার তা চলে গেলেই হয়ে যায়, এবং সেখান থেকেই অপরাধের প্রবণতাটা বাড়ে। আসলে একটা মানুষ যত বেশি অলস হবে, তার ব্রেইনকে সে যত বেশি খাটাতে কম চেষ্টা করবে, তার শরীরকে সে যত বেশি কম খাটিয়ে বেশি উপার্জন করার চেষ্টা করবে, তাদের মাধ্যমেই অপরাধগুলো হয়। আর তারপরে আমরা হাজার হাজার কারণ বানাই যে আমি ওর জন্য এটা করেছিলাম, তার জন্য এটা করেছিলাম। বিরতির পরে ফেরত আসছি, শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2, চলছে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo, recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo, recharge yourself.
ওয়েলকাম ব্যাক ওয়ান মোর টাইম টু যাহা বলিব সত্য বলিব। ইউ আর লিসনিং টু এবিসি রেডিও 89.2 FM আর রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব চলছে, আর চলতে থাকবে আর অল্প কিছুক্ষণ। আমরা প্রায় জেনে গেছি আমাদের আজকের যে অতিথি ছিল, আজকে যে অপরাধ স্বীকার করতে আসছে, রশিদের কথা, এবং রশিদ আমাদেরকে অনেক অনেক এমন কথা বলেছে যেগুলো হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে না এটা তো বিশাল বড় কোনো অপরাধ না, কিন্তু অপরাধের তো আসলে কোনো সাইজ হয় না, যেটা বেআইনি সেটা বেআইনি, যেটা অপরাধ যেটা সেটা অপরাধ, যেটা কষ্ট দেওয়া সেটা কষ্ট দেয়াই। রশিদ কিন্তু তার এই অপরাধের মাধ্যমে অনেকগুলো মানসিক অপরাধ করছে, সে তার স্ত্রীর সাথে নির্যাতনে লিপ্ত হয়েছে, সে একটা মেয়ের জীবনে কষ্ট দিয়েছে, সে আরেকটা মেয়েকে ভালোবাসত, সেই মেয়েটার সাথে তার কন্ট্রাক্টটা শেষ পর্যন্ত সে রাখতে পারেনি, তার বাবা মায়ের কাছ থেকে সে বিতাড়িত না হলেও সে ভাইদের কাছ থেকে বিতাড়িত হয়েছে, পড়াশোনাটা নিয়ে সে আগাতে পারেনি, এবং শেষ পর্যন্ত একটা পর্যায়ে তার মনে হচ্ছে অপরাধ জগতের মাধ্যমে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে হয়তো তার শান্তিটা রক্ষা হবে, কিন্তু আজকে মনে হয় সে সম্পূর্ণ সেই ভুলটা বুঝতে পারছে। যাহা বলিব সত্য বলিবতে এভাবেই অনেকগুলো ঘটনা আমরা তুলে ধরি, আর তার মাধ্যমে আমরা চেষ্টা করি আপনার অপরাধ প্রবণতা দূর করতে। আমি জানি না আজকে রশিদের ঘটনা শুনে কয়জনের অপরাধ প্রবণতা দূর হবে, তবে রশিদ এখন এই মুহূর্তে কেমন আছে, কোথায় আছে, কি করছে না করছে, আদৌ এখনো সে কোনো অপরাধের সাথে লিপ্ত কিনা সেটা আমরা এখন জানবো। তো রশিদ, এই যে আপনারা ঘটনাটা ঘটালেন সেটা নিয়ে কোনো পুলিশ কেস হয়নি?
না,
বাইকটা খুঁজতে কেউ আসেনি?
না, বাইকটা খোঁজার জন্য কেউ আসেনি, আর আমি ওটার সাথে যোগাযোগ নেই,
ওই লোকদের সাথে আপনার যোগাযোগ
কোনো যোগাযোগ নেই,
শেষ পর্যন্ত আপনি সেই সব সঙ্গ ত্যাগ করেছেন?
আপনি
নিজে থেকে বললেন কেন কোর্টে হাজিরা দিতে গেলি?
আর কতদিন থাকবো পালে পালে,
মানে আপনি আর পারতেছেন না?
না, আর পারতেছেন না।
এই যে এই জায়গাটার কথাই আমরা বলছিলাম শ্রোতা বন্ধুরা, অপরাধ করতে করতে একটা পর্যায়ে কিন্তু আপনি নিজের সাথে নিজে থাকতে পারবেন না, ঠিক যেভাবে রশিদ ভাইয়ের মধ্যে উপলব্ধিটা আসছে যে আমি আর কতদিন পালায় পালায় থাকবো, একটা সাধারণ মানুষের জীবন পাঁচটা মিনিটের জন্য বাঁচার জন্য মনে হয় আপনার এরকম মনে হচ্ছিল, তাই না, যে পাঁচটা মিনিট যদি আমি নির্বিঘ্নে একটু রাস্তায় ঘুরতে পারি, আমাকে পুলিশ ধরবে না, আমাকে আমার স্ত্রীর বদদৃষ্টি আসবে না, আমার বড় ভাই আমাকে বলতে আসবে না যে তুই অপরাধী, কেউ আমাকে কোনো রকম দোষারোপ করবে না, আমি নর্মাল একটা সাধারণ মানুষের মতন কিছুক্ষণ বাঁচতে চাই, এই চিন্তা থেকে বোধহয় আপনার মনে হলো যে আপনি কোর্টে যাবেন। তারপর আপনি গেলেন, সাহসের একটা
বড় বোনের আসলো, একসঙ্গে খাওয়া দাওয়া করে বললাম যে আমি কোর্টে যাইতেছি।
আপনার ভাই যে সবাইকে দাওয়াত দিয়েছিল মিলে, তো সেই খাওয়া দাওয়া করে আপনি সবাইকে এই খবরটা দিয়ে দিলেন।
তারপর সবাই খাওয়া দাওয়ার পর আমার ভাস্তি নামেছিল, দামের কিন্তু ফোন দিলাম, দামাই আপনার গাড়িটা নিয়ে আসেন, কেন করলে একটু কোর্টে যাবো, কেন আপনি তো আসামি, আপনি দিলে
তা
ঠিক আছে, আমার সমস্যা নেই, আপনি আসেন। পরে আমি কি করলাম, লুঙ্গি নিলাম দুটো,
আচ্ছা
শার্ট নিলাম দুটো,
মানে আপনি তৈরি?
আমি তৈরি হয়ে গেছি।
আচ্ছা,
আমি তো জানি আমি যেটা আটক হবই, সেসব নিয়ে গেছি, সেদিন আর আমাকে নিল না, পরের দিন।
আচ্ছা,
পরের দিন গেলাম, পরের দিন কোটা ওটা মাত্র আমাকে অ্যারেস্ট করলো।
আচ্ছা, আপনাকে অ্যারেস্ট করলো,
করতে গেলাম যে রুমটা রাখে আনে আমাকে হ্যান্ডকাপ পড়ালো না, তো একজন হচ্ছে বলছে যে কি ক্লাস আমি নিয়ে আনতে হ্যান্ডকাপ কই, কইলাম স্যার ও পালাবে না, দেখুন কাপড় সব সব নিয়ে আসছে।
আচ্ছা,
তখন আমাকে ওইখানে ঢোকালো, কি কি আছে সব দেখতেছে, বলতেছে এইসব কাপড় কেন?
আচ্ছা,
বলে স্যার আমি তো জানি আমি তো আটক হবো, সেই জন্য সব নিয়ে আসছি, তো বাড়ি কোথায়? তুলে অমুক জায়গায়। অমুক জায়গায় তো মানুষ ভালোই সাহসী, তুমি কি জীবনে আর কখনো আসছো? বলে না স্যার, জীবনে প্রথম আমাদের বংশের, আমি প্রথম। কয়েকটা ঠিক আছে ঢোকো, ঢুকাই দিল ভেতরে আসি, নিয়ে গেল কোটে, দুই দিন তিন দিন যায়, যে ভাত দেয় ভাই, যে ভাত খাওয়ার ইচ্ছে হয় না
জেল হাজতে,
জি খাওয়ার ইচ্ছে হয় না, যে তরকারি দেয়,
আপনাকে কারাগারে চালান দেয় নাই
না, যে ভাত দেবে ভাত খাওয়ার ইচ্ছে না, যে তরকারিটা দেয় ওটা খাওয়ার ইচ্ছে হয় না।
আচ্ছা,
লোকে ভেবে কয়েকদিন থাকতে থাকতে দেখি যে এ ভাতে আর কিছু হয় না।
আচ্ছা,
এখন আমাদের বাড়ির পাশের একজন আসামি ছিল, ওরা চার বছর থেকে আছে,
আচ্ছা
মারা গেছে আসামি, তোর সঙ্গে দেখা।
আচ্ছা,
কয়েক রে রশিদ ভাই কি ব্যাপার? কইলে এই ব্যাপার,
জেলের ভিতরে,
জেলের ভিতরে, কইলে এই ঘটনা, কইলে আপনার কদিন? আমি তো চার বছর থেকে।
আচ্ছা,
কয়টি? আমি কইলে আমি পরশু দিন ঢুকলাম। কয়ে ঠিক আছে, একটা রুমে ছিলাম।
আচ্ছা,
তো ওর বেডে মানে দশজনের ফাঁকে, দশজনের ফাঁকে আমি, তো এইভাবে থাকতে থাকতে বড় ভাই কি করে গেট আইনে ওই যে নাস্তা টানা দিয়ে দেয়।
আচ্ছা,
তুলে খাইতেছি, খাইতে খাইতে আমাদের এলাকার আর একটা চাষা বাঁচতে মারামারি করে জেলখানায় গেছে।
আচ্ছা, আপনি তাকেও চেনেন?
হ্যাঁ, ঠিক আছে, আমার দিকে কয় ভাই কেমন আছেন? ভাই কলে আছে ভালো। কলে আপনারা কোন লোকাপে বসছেন? আপনি যে লোকাপে আছেন এই লোকাপে।
আচ্ছা,
কয় বেড কই কম জায়গায়?
আচ্ছা,
ভাই ওইখানকার ওই যে পুরনো আসামি যেগুলো আছে কয় দি, ওরা কিন্তু নতুন আসামি পাইলে কিন্তু আমি নারীর সাথে যে কাজটা করে ওরা কিন্তু পুরুষের সঙ্গে ওই কাজটা করতে চায়,
মানে শারীরিক অত্যাচার যেটাকে বলে, তারা পুরুষের সাথে শারীরিক অত্যাচার করতে চায় জেলের ভিতরে।
জেলের ভিতরে?
আচ্ছা, আপনি কি সেটা শিকার হয়েছিলেন?
আমাকে চেষ্টা করছিল।
আচ্ছা, সেটা কারা ছিল, মানে ওই আপনার ওইখানে তাদেরকে তো আপনি চিনতেন না আগে থেকে?
ওরা তাদেরকে আমরা চিনতাম না।
মাই গডনেস,
আমাকে বললো, আমি ওকে বললো তুই তো ভাই আসিস নতুন, ভাত পাবি কই? ভাত তো দিবো অল্প, খাওয়াতে পারবি না।
আচ্ছা,
তুই তুই এক কাম করিস, আমার সঙ্গে থাকিস, আমি তো খাওয়ার বেশি বেশি করে দেবো।
আচ্ছা,
তো ওই কয়েকজন আমার এই কথা বললো, বলার পর ওই যে আসামি আমাদের বাড়ি আশেপাশে, ওরা বলছে যে পুরো কয়েকদের সাথে খাওয়ার কথা বলবি না বেশি।
আচ্ছা,
ওরা কিন্তু এই ধরনের লোক।
আচ্ছা,
নতুন লোক পাইলে এই কাজ করতেছে, তা আমি আর গেলাম না, আমি আমার জায়গায় আছি। পরে ওই যে লোকটা আসলো রাস্তা মারামারি করে, ও কি গেছে নিজে আমার সঙ্গে বেগ।
আচ্ছা,
ওইটা রাইডার, রাইডার বলে, ও পাহারা দিতেছে রাত্রে।
আচ্ছা, নাইট গার্ড?
হ্যাঁ, পাহারা দিতেছে, কিন্তু ওর যে সাথে শুয়েছে আমি সব দেখতে পারি।
আচ্ছা,
রাইটের পরে একটার দিকে ওর সাথে কিন্তু শারীরিক কাজ করতে চাইতেছে।
আচ্ছা,
আমি টের পাইছি, টের পাওয়ার পরে
নাইট গার্ড?
হ্যাঁ, নাইট গার্ডে।
আচ্ছা,
তো আমি কি করলাম, ও যখন নতুন লোক তো কিছু কইতেছে না, আমি কি ওর সাথে যখন কাজটা করতে ধরেছি, আমি এইভাবে ধরে ফেলাইলাম।
আচ্ছা,
ধরার পর ওর সাহায্য পোতাম আছে সাদের, সাদার যে পোশাকটা দেয় সেখান থেকে ওর বোধ আমার হাতে চলে আসে।
আচ্ছা,
হাতে চলে আসার পরে সিল্লা সিল্লি উঠে গেল যে কি হয়েছে এই ঘটনা। তারপরে মেডিয়া বাবু এলে, যারা পালাদার বাইরে, ওরা আসলো, কি হয়েছে এই ঘটনা?
আচ্ছা,
কাছে সকালে বিচার হবে।
আচ্ছা,
সকালে বিচার হবে, ভালো কথা, নিয়ে গেল
আপনাকে, নিয়ে গেল?
হ্যাঁ, আমাকে নিয়ে গেল, জেলা সাহেব আসলো,
আপনাকে যার উপর অত্যাচার হচ্ছিল তাকে, এবং ওই নাইট গার্ড।
ওকে, জেলা সাহেব বলছে কি হয়েছে, যে স্যার এই ঘটনা
আপনি বললেন?
হ্যাঁ, এই ঘটনা কিছুদিন আমাকে বিরক্ত করছিল, তো এখন এটা নতুন লোক আসছিল কালকে, ওর সাথে কাজ করতে চাইছে।
আচ্ছা,
কি করে? তারপর ও কি করলো, হাত বাঁধলো, হাত বাঁধে ওর মার শুরু করলো
ওই নাইট গার্ড কে।
জি,
আচ্ছা,
মার করা, মারধর করার পর ওর একটা রুমে রাখলো, আমরা আসতে যাইতে কিন্তু দেখি।
আচ্ছা আচ্ছা,
তারপর আমি আর একটা কাজ পাই, ওই যে সকালে রুটি দেয় জেলখানা, আমার লোকাবে আমি রুটি এনে সবাইকে দিতেছি।
আচ্ছা আচ্ছা, এই কাজ আপনার উপরে পড়লো?
এনে দিতেছি, এখন আবার ভাত তো আমার একটু কম হয়, তো ওই আসামির সাথে আমি একটু কথা বললাম, ভাই আমি কি করি, যে খাওয়া দাওয়া আমি তো চলতে পারতেছি না, আমার সঙ্গে কাজ করি, কি কাজ? চুড়ি বানাইতেছি হাতের।
আচ্ছা,
হাতে চুড়ি বানাইতেছি, তো আমার সঙ্গে চুড়ি বানাবি?
আচ্ছা,
ওটাও বানাইতেছি, চলতেছি। আবার হইলো মনে করেন রুম আমি পরিষ্কার করতেছি, রুম পরিষ্কার করলে জন প্রতি দুইটা করে বিড়ি দিছিল।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো আমি প্রতিদিন প্রায় 200-250 বিড়ি পেতাম।
আচ্ছা, এত রুম পরিষ্কার করতেন আপনি?
শুধু সকালে আর বিকালে ঝাড়ু দিতাম।
আচ্ছা,
তো 200 বিড়ি পেতাম, সন্ধ্যা হলে সবার কাছে দুইটা করে নিতাম।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
নিয়ে আমি কি করি, প্যাকেট করি প্যাকেট করি। যেমন আরেকটা স্বামী থাকে, আমার বিড়ির দরকার, আমার দোকানদার কিছু আনি দে, ও কি করে দোকানে ওর টেকা লাগানো আছে, ওখানে টেকা তো হাতে নাই, দোকানে কি করে স্লিপ নিয়ে যায়, খরচ হয় না আমারে দেয়।
আচ্ছা,
আমি ওটা নিয়ে খাই, ওরে বিড়ি দিই। এভাবে করতে হতে আমারও বিড়ি খাওয়া চলে, এগো খাওয়া চলে। এভাবে কিন্তু হয় 3 মাস 11 দিন যাতায়াত করতেছি।
3 মাস 11 দিন আপনি জেলে?
জি।
আচ্ছা, কিন্তু এই সময়টাতে আপনার ওয়াইফ কি আপনাকে দেখতে এসেছিল?
না,
বাসার কেউ?
বাসার থেকে আসছিল।
আপনার ওয়াইফ আপনার উপর এখনো রাগ করে আছে?
জি।
আচ্ছা,
কত তো আসতেছি, 15 দিন পর 20 দিন পর পর আসতেছি, মাসে 3 বার আসি।
রাইট।
তো এই একদিন মেয়েদের সব জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি তো মাসে 2 বার আসো, 3 বার 4 বার আসো, তোমার কি উকিল নাই? না স্যার, আমার উকিল নাই। তোমার এখানে কেউ নাই? কিন্তু বড় বাইরে আছে। আমি বলছিলাম স্যার কেউ নাই। আচ্ছা, তুমি যাবে উকিল ধরো, তোমাকে জামিন দেবো।
আচ্ছা,
তোমাকে মুখ করার যদি লোক থাকতো তাহলে আমি জামিন দিতাম, তোমার তো কোনো জামিন দেওয়ার কোনো আমার কাজের লক্ষণ দেখতেছেন এখানে।
আচ্ছা,
আচ্ছা ঠিক আছে স্যার। তো পরে একদিন ফাঁকা দিল, পর তৃতীয় দিন একটা উকিল ধরলাম, 15,000 টাকা আমার বড় ভাই।
আচ্ছা,
এতদিন কিন্তু ওরা যত যেদিন আমি নিষেধ দিছি।
আচ্ছা,
দেখি এরা কি করে আরো ভাইবে।
আমি যদি এত বড় অপরাধ করেই থাকি আমার শাস্তি হোক,
দেখি আমার স্ত্রী কি করে।
কিন্তু আমি আপনার সাথে অন্য আলোচনায় জেনেছিলাম যে তারা কিন্তু এর বদলে কিছু একটা চাচ্ছিল, জমি চাচ্ছিল। সেই ঘটনাটা কিন্তু
জমি চাচ্ছিল কেন, ওই যে আমার ছোট বোন একটা ছিল, অবিয়েতে ও বিয়ে দেওয়ার জন্য আমি 200 শতাংশ মাটি দিছিলাম।
আচ্ছা,
ওরা বলতেছে না তুমি বোনের জমিকে দিতে পারো, আমাদেরকে দিতে হবে।
15,000 টাকা
যদি জামিন করে করাবে, না হলে নেই।
আচ্ছা,
দেখি যদি আমার সারা জীবন জেলখানায় রাখে থাকবো, আর যদি না রাখে তাহলে বাইরে।
আচ্ছা,
তারপর যা হোক, আমাদের বাড়ির পাশে একটা উকিল ছিল, মামলা সবিকের উকিল।
আচ্ছা,
খুব ভালো
প্রতিবেশী আপনাদের।
জি, তো উনি বললো আমি তোমাদের কাছে টাকা চাই না, আমি জামিন করাবো, শুধু 500 টাকা দিও।
আচ্ছা, মানে টুকটাক খরচের জন্য আর কি,
ওকালত না নিজে লেখতে হবে। তো আমাকে কি বললো দিল, ঠিক আছে।
আচ্ছা,
তাই জামিন টামিন মনে করুন করলাম, করালো
3 মাস 11 দিনের মাথায়,
11 দিনের মাথায়
বের হয়ে আসলো,
জামিন হলাম।
আচ্ছা,
তারপর মিনিস্টার সাহেব বললো তুমি তো তোমার স্ত্রীকে নিয়ে যাবা, কিন্তু তোমার শ্বশুর ভাই যাবে না, এবং ওইখানে গেলে অনেক কিছু কথা যায়, অনেক কথাবার্তা হবে, তুমি সহ্য করতে
পারবে।
তো আমাদের এলাকার মহিলা মেম্বার ছিল, নিজেরই স্বামী আসছিল, ওনার হাতে তুলে দিয়েছে, আপনার এলাকার লোক আপনি নিয়ে যান, আপনি যেভাবে চালা লাগে ওইভাবে চালান।
আচ্ছা, আপনাকে ওনার হাতে তুলে দেওয়া হলো।
তো এই ব্যবসা ওই দিক দিয়ে আবার
এই সময় আপনার ওয়াইফ কোথায়?
এখন আমার সঙ্গে আছে।
ও, সে কি আসছে আপনি ছাড়া পাওয়ার পরে?
হ্যাঁ আসছে, সঙ্গে আছে, কোর্ট থেকে ডাইরেক্ট আসছে।
আচ্ছা, কোর্ট থেকে ডাইরেক্ট আসছে, এবং তার প্ল্যান হচ্ছে আপনার সাথে তার নিজের শ্বশুর বাড়ি চলে যাওয়া, মানে আপনাদের বাসায় চলে যাওয়া।
হ্যাঁ, চলে আসলাম, আসার পর কিছুদিন থেকে দেখতে দুজনে কি করলাম, আর তো চলার কিছু নেই আমার।
হ্যাঁ, কাজকর্ম তো কিছু করছেন না?
কিছু কাজকর্ম কিছু করতেছি না, বাড়ি যা সংসারে যা ছিল সব তো শেষ। দুজনে চলে গেলাম চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আসলাম, যাই হোক ক্যাশটা দিয়ে 2,00,000 টাকা করলাম।
আচ্ছা,
আবার বাড়িতে আসলাম,
আসার
পরে এখন আর ভাই ভাই বনে না, আমি যদি বাড়িতে রাখি বাইরে আসি আমার মনে করেন ঝগড়া লেগে যায় ভাবি, আর আমার বাড়ি ফেরিয়া ওয়াই।
আচ্ছা,
অনেক জ্বালা জ্বালা সহ্য না করতে পারি ভাই, লাস্টে জমিটা আমি বিক্রি করে দিই,
ওই যে সেই 7 শতাংশ জমি। আচ্ছা,
9,000 টাকা করে। তো আমার ওয়াইফের চাচা ভাই নিচে ফিরে যাবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
9,000 টাকা করে বিক্রি করে ওই টাকাটা ব্যাংকে রাখি।
আচ্ছা,
চিন্তা করতেছি জমিন তো বিক্রি করেছি, ঘরও নাই, কোথায় থাকবো?
আচ্ছা,
আমার শ্বশুর ভাই বলতেছে তোমরা এখানে চলে আসো, বললেন আমি জীবন না যাবো, আমি যদি রাস্তায় পড়ে থাকি তারপর আমি শ্বশুর ভাই থাকবো না।
আচ্ছা,
তারপর দুইজনে বুদ্ধি শুদ্ধি করে চলে আসলাম
ঢাকায়।
ঢাকায়?
আচ্ছা, ঢাকায় এখন কোথায় থাকছেন?
ঢাকায় এখন বর্তমান গাজীপুর নাজর আছে।
আচ্ছা, আর কি কাজ করছেন আপনি এখন?
আসি এখন বর্তমানে রাজমিস্ত্রির কাজ করতেছি।
রাজমিস্ত্রির কাজ করতেছি,
মাঝে মাঝে কাজ যেদিন না থাকে ওই যে মাথায় করে মাছ বিক্রি করে ওটাও করি, আর রমজান মাসের কাজ থেকে উঠে 4টা বাজে আমি কি করি গালাই করে পান বিক্রি করি আবার সব রাস্তায়।
আচ্ছা, কিন্তু আপনি কোন রকম কোন অপরাধের সাথে এখন আর লিপ্ত নাই?
না,
আপনার স্ত্রী এখন ভালো আছে?
আমার স্ত্রী এখন আল্লাহর রহমতে ভালো। আমি এতদিনে বুঝতে পারি আমার স্ত্রী এখন যদি 10 টাকা কামাই করে, যে 10 টাকা বেতন পায়, ওই 10 টাকা নিয়ে আমার হাতে দিতেছে।
এবং আপনাকে কি আগের মতন সন্দেহ করে?
না না,
এখন সে বিশ্বাস করতে পারছে,
বিশ্বাস করতেছে এখন। তবে আমি বলবো আমার স্ত্রীর মতোই মানুষ না এখন।
আসলেই তাই, আসলেই তাই। মানে এত কিছুর পরেও আপনার স্ত্রী আপনাকে যে জায়গাটা দিয়েছে না, সেই জায়গাটার কারণেই কিন্তু রশিদ ভাই আজকে আপনি ভালো মানুষে পরিণত হতে পেরেছেন। এবং আমি আশা করব যে ভবিষ্যতে কেন কোন সময় যত টাকার অভাবই হোক, আমার মনে হয় আপনি আর অপরাধ জগতের দিকে যাবেন
না ভাই, আর যাবো না।
ওয়েল, অসাধারণ কিছু কথা শুনলাম আমরা রশিদ ভাইয়ের কাছ থেকে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কিভাবে তিনি আস্তে আস্তে অপরাধের জগতে লিপ্ত হলেন, কিভাবে কিছু কিছু অপরাধ করে ফেললেন এবং কিভাবে ভয়ঙ্কর কিছু অপরাধের মধ্যে উনি ঢুকে গিয়েছিলেন। তার ভাগ্যটা আসলে অনেক ভালোই বলতে হয়। সেদিনের ছুরিকাঘাতে ওই লোকটা যদি মৃত্যুবরণ করত, তাহলে কিন্তু আপনি আজকে মার্ডার কেসের আসামি থাকতেন এবং সেখান থেকে ছুটে আসার কোনো উপায় ছিল না। এটা অ্যাটেম্প টু মার্ডার দেখে আপনি বেঁচে গেছেন। আরেকদিকে বলবো যে আপনি আরো একদিক থেকে বেঁচে গেছেন যে সাধারণত নারী নির্যাতনের কেস হওয়া মাত্র কোনো জামিন হয় না, জামিনের নিয়মই থাকে না। প্রথম তিন মাস কোনো জামিন হবে না এবং আগামীতে মিনিমাম 7 বছরের কারাদণ্ড হওয়ার কথা। কিন্তু আমার মনে হয় যে আপনার ওয়াইফ, আপনার মামা শ্বশুর এরা মিলে কোনোভাবে বের করে আসার উপায় একটা পাওয়া গেছে। হয়তো কেসটা সম্পূর্ণভাবে ফাইল হয়নি বা সম্পূর্ণ নারী নির্যাতন কেস ছিল না। আরো একটা বড় ব্যাপার যে আপনি জেলের মতন একটা জায়গায় ছিলেন, সেখানে নানান অপরাধীদের মাঝখানে থেকেও আপনি যে অপরাধ প্রবণতাটা আরো না বাড়িয়ে বরং কমিয়ে ফেলেছেন, এটা একটা অসাধারণ অসাধারণ আপনার কি বলবো যে আপনার একটা অ্যাচিভমেন্ট, আপনার একটা প্রাপ্তি। অনেক ধন্যবাদ রশিদ ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কি আপনার কি কিছু বলা আছে এই ধরনের অপরাধগুলো নিয়ে মানুষের কাছে?
আমি সবাইকে বলতে চাই যে আমার মতো ভুল যেন কেউ না করে। যে ঘরে ওয়াইফ আছে তারা কিন্তু খারাপ চায় না, তারা কিন্তু ভালোই চায়।
আচ্ছা,
আমার স্ত্রী কিন্তু আমার ভালোই চাইছিল, আমি বুঝতে পারিনি।
এখনো ভালো চায়?
এখনো ভালো চায়। এখন আমি যারা যেটা করতে বলবো ওটাই করবে।
আপনার তো একটা ছেলে আছে তাই না?
জি একটা ছেলে আছে।
সবচেয়ে বড় কথা রশিদ ভাই, আপনার মনে এখন আর টেনশন নাই?
না ভাই।
তাই না?
জি না।
আপনাকে নিশ্চয়ই মাদকের সাহায্য নিতে হয় না?
না ভাই, তবু একটু মাঝে মাঝে একটু সিগারেট খাই। তারপর আমার ছেলে হাসান মনে বলতেছে তুমি যদি সিগারেট খাও তাহলে আমার রুমে আসবে না, তোমার সঙ্গে আমি কথা বলবো না, আমাকে চুমা দিতে পারবে না। সে কিন্তু আপনাদের অনুষ্ঠান শুনে।
আচ্ছা,
আমি হাসানকে বলবো বাবা আমি কিন্তু সিগারেট খাওয়া বাদ দেবো।
অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা সবাই আজকের পর্বটা আমরা শুনলাম, আমাদের সময় আর নেই, আমাদেরকে এখন শেষ করতে হবে। তবে আজকে একটু নেটওয়ার্কিং এর প্রবলেম, একটু যান্ত্রিক গোলযোগ বলতে পারেন, যে কারণে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলামের কাছ থেকে আজকে আমরা তার মন্তব্যগুলো নিতে পারিনি। যদিও রাশেদের মতন একজন না, রাশেদের মতন বহুজনের জন্যই আমাদের জানার দরকার ছিল যে আসলে এ ধরনের একটা মানুষকে না চিনে না জেনে অ্যাটেম্প টু মার্ডারের যেই চিন্তাভাবনাটা একটা মানুষ করতে পারে সেটা সে নিজের ভিতরে সাজায় কিভাবে, এই জিনিসটা জানার জন্য তাকে দরকার ছিল। হয়তো পরবর্তীতে কোনো এক সময় আমরা পেয়ে যাব। আজকের রাতে না হলেও ভবিষ্যতে সবসময় তিনি থাকবেন এবং আগেও ছিলেন। এবং থ্যাংক ইউ ডক্টর তাজুল ইসলামকে আলাদাভাবে আমাদের সাথে সবসময় এভাবে নিরলসভাবে থাকার জন্য। আর সবাইকে শেষ মুহূর্তে বলতে চাই, পর্বে শুরু থেকে বলা হয়নি, তারপরে বলতে চাই, এখন ক্রিসমাস ইভ চলছে এবং কালকেই অসাধারণ একটা দিন। ম্যারি ক্রিসমাস এভরিওয়ান, সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। বন্ধুরা, আগামী রবিবার আবারও আসবো কোন একজন অপরাধীকে নিয়ে, যার অপরাধের মাধ্যমে আপনি টের পাবেন যে আপনার ভিতরে হয়ে যাওয়া অপরাধগুলো কি, বা আদৌ তার চেয়েও বড় কোনো ব্যাপার, আপনি নিজেই আপনার ব্যবহার দিয়ে আপনার ঘরের ভিতরে কোনো অপরাধী তৈরি করছেন কিনা, কোনো অপরাধী জন্ম দিচ্ছেন কিনা, এটা যেন আর না হয়। ঠিক যেভাবে কষ্ট পেয়েছিল রশিদের বাবা যে তার ছেলে চুরি করেছে, এটা তাকে যেমন শুনতে হয়েছিল, আশা করছি কখনোই রশিদকে তার ছেলের তরফ থেকে এই কথা, বা রশিদের ছেলের তার তরফ থেকে এই কথা যে আমার বাবা চুরি করে বা চুরি করেছিল, এটা কখনো শুনতে হবে না। ওয়েল, আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা শুনতে থাকুন এবিসি রেডিও এফএম 89.2। দিস ইজ রেহান রসুল সাইনিং অফ ফ্রম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইওরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।